23 জানুয়ারি 2016, শ্যামলী হবিগঞ্জ। গুরুত্বপূর্ণ এসলাহি বায়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুল আলিয়া।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. ما هي أوبريتر كوتا مايكا أحسن آواز تورا سا بڑاو آواز اكتو بڑاو نا غلپا الله تعالى آمده شکل کے معاف کرن الله باق شکل مسلمان کے معاف کردن الله تعالى آمده شکل جنة جنت منظور کرن জাহান্নাম থেকে নাজাত মঞ্জুর করেন। আমার ভাইরা, দ্বীনী মাহফিল মুসলমান ভাইরা সারা দেশে করতেছেন। এই এক একটা দ্বীনী মাহফিল এটা আসমান থেকে আল্লাহ পাকের বেশুমার রহমত নাজিল করে, কারণ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন: লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ পাকের কিছু বান্দারা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় তো রহমতের ফেরেশতারা ওই সব বান্দাদেরকে ঘিরে ফেলে এবং তাদের উপরে আল্লাহ পাকের খাস রহমত এই পরিমাণ নাজিল হয় যে রহমতের ভিতরে একদম তারা ডুবে যায়। ও নাযালা আলাইহিমুস সাকিনা, এবং এমন এক নূর নাজিল হয় যে নূরের কারণে অন্তরে শান্তি অনুভব হয়, এবং এর চেয়েও বড় পুরস্কার হল যে বন্দারা আল্লাহর জিকিরে মশগুল হয় এই জমিনে, আল্লাহ পাক তাদের স্মরণে মশগুল হন আরশে আজমে। এজন্য যেখানে আল্লাহর মহব্বত আল্লাহর জিকির সেখানে রহমতি রহমত, বরকতি বরকত, নূর নূর। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ। আরেক বুজুর্গ ওনার বাড়িতে গেছেন দেখা করতে, যিনি 12 বার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছিলেন। হযরত শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহ এমন ভাবে তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছেন, তিনি বলেন যে আমি দেখলাম যে আমি এক নৌকা চালাই যেতেছি, আর এক নৌকাতে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনতেছেন, ওই নৌকা চালাইতেছেন হযরতে আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার নৌকা তুমি আব্দুল গনির নৌকার সঙ্গে লাগাই দো। হযরত আলী সে নৌকা চালায় নিয়ে এসে এই বুজুর্গ শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ নৌকার সঙ্গে যখন লাগাই দিয়েছিলেন, তো খরচ এক আওয়াজ হয়েছিল যে এই বুজুর্গ বলতেন যে সারা জীবন যেন আমার কানের কাছে সে আওয়াজ, সেই মধুর আওয়াজ বাজতে থাকে, আমার অন্তরে আমি মধু চুষতে থাকি। এই বুজুর্গ হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি ওই ভারতের ওই এলাহাবাদের বুজুর্গের বাড়িতে গেলেন সাক্ষাৎ করার জন্য। ঘরের পাশে একটা বাগান, তিনি বাগানের মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত বারবার দেখলেন এবং বললেন যে হযরত এই বিষয়টা কি আমাকে বলবেন? বললেন কি বিষয়? বললেন যে এই বাগানের জমিন থেকে আসমান পর্যন্ত যতবার আমি নজর করছি, তা আমি দেখলাম যে জমিন থেকে আসমান পর্যন্ত নূরে নূরে পরিপূর্ণ হয়ে আছে। এর কারণ কি? ওই বুজুর্গ বললেন যে হযরত আমি যখন জওয়ান ছিলাম, মানুষ যখন যৌবনকালে গুনাহের ভিতরে ভাসতে থাকে, তখন আমার মন আল্লাহর মহব্বতে বিচারণ হইত। যৌবনকালে মানুষ গুনার ভিতরে ডুবতে থাকে, হাজারো পাপের পথে সাধ্য হইতে থাকে, গুনাহের হাতছানিতে সাড়া দিতে থাকে, নিজের মনোরঞ্জনের ধান্দায় ব্যস্ত থাকে, আমার দিল তখন বেচায়ন হইত আমার মাওলার তালা আছে, কোথায় গেলে আমি আল্লাহকে পাবো? তো আমি ছুটে আসতাম দুনিয়ার মানুষ থেকে আলাদা হয়ে জঙ্গলের মধ্যে, এই বাগানের মধ্যে একলা একলা এই বাগানে আমার আল্লাহর জিকিরে মশগুল থাকতাম। সেই যে যৌবনকালে আল্লাহর স্মরণে এখানে মশগুল হয়েছিলাম, সেই জিকিরের নূর আসমান পর্যন্ত এখনো চমকাইতেছে। আমার ভাইরা, জিকির আল্লাহ পাকের নাম বড় মূল্যবান। মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতে বহুত বড় বুজুর্গ ছিলেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, চার তরিকার। এই বুজুর্গ বলতেন মানুষ ফতোয়া দিতে থাকে অমুক মুসলমান খারাপ, অমুক হুজুর খারাপ ইত্যাদি। হযরত থানভী বলতেন যে যে মুসলমান আল্লাহর নাম নেয় তার বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে কথা বলতে আমার ডর লাগে, কারণ যার জবান আল্লাহর নামওয়ালা, সেই জবান বরকতওয়ালা, সেই জবান রহমতওয়ালা, সেই জবান নূরওয়ালা। শেখ হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন আল্লাহর বলি যখন কারো শরীরে একটু দম করে তো বিমারি আল্লাহ পাক ভালো করে দেন, পানিতে দম করে পানির ভিতরে এতটা আসর হয় যে আল্লাহ পাক এই দম করা পানির বরকতে মানুষদেরকে রোগ বিমারির থেকে সুস্থ করে দেন। বলেন যে জবান তো সকলের সঙ্গেই আছে, তো সকলেই ফু দিলেই পারে, কিন্তু এই জবানের মধ্যে তাসির কিসের? এই জবান হল আল্লাহর আল্লাহর নাম ওয়ালা জবান, আল্লাহর জিকির ওয়ালা জবান। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এক বুজুর্গ বলেন জিন্দগি আল্লাহর জিকির ওয়ালা বানাও, এই জবানে আল্লাহ পাকের নামের জিকির করো, এতটা তাসির এই জবানে আল্লাহ পাক দান করবেন, এই জবানের নূর এবং বরকতে হাজার লাখ কোটি মানুষ উপকৃত হতে থাকবে। এক বুজুর্গ তিনি আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিলেন, তো এক মুসলমান আসছেন অসুস্থ, বললেন হযরত জি আমি অসুস্থ, আমাকে একটা তাবিজ দেন, আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাব। ওই বুজুর্গ গুসা করলেন যে আমি ভালো করি মানুষকে, রোগ বালায় আমি দেই, শেফা আমি দেই, শেফা তো আল্লাহর হাতে, সুস্থ তো আল্লাহর হাতে, তুমি বললা তাবিজ দেন আমি ভালো হয়ে যাব, আমার তাবিজে ভালো করবে? যাও এখান থেকে বাইর, মা নামি করে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, যা কিছু করেন তো মহান আল্লাহ করেন। ওই রোগ মনের কষ্ট নিয়ে চলে গেছে, এদিক থেকে মহান রব্বুল আলামিন এই আল্লাহর উলির অন্তরে এলহাম করলেন, হে বান্দা আমার এক বান্দাকে তুমি মাহরুম কেন করলা, তাকে বঞ্চিত কেন করলা? আল্লাহ ফি আউনি আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখিহি, যখন আমার কোন বান্দা আরেক বান্দার সাহায্যে মজবুত থাকবে, আমি আল্লাহ সেই বন্দার সাহায্যে মজবুত থাকবে। আল খালকু ইয়াল্লাহ মাহাব্বুল খালকি ইলাল্লাহ মানাসা ইলা ইয়ালি মানুষ আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের মেম্বার, সমস্ত মাখলুক আল্লাহ পাকের এই পরিবারের সংসারের মেম্বার। আপনার ঘরের, আপনার পরিবারের, আপনার সংসারের লোকদের কারো সঙ্গে, আপনার ছেলে মেয়ে আপনার ভাইয়ের সঙ্গে যে ভালো ব্যবহার করে, আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসেন, বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করেন, তার জন্য ছুটে যান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা কোন মাখলুকের যে খেদমত করে, তার উপকার করে, বিপদে তাকে সাহায্য করে, মহান রব্বুল আলামিনের নজরে সারা বিশ্বে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় রূপে গণ্য হয়, সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হয়ে যায়। আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এজন্য আল্লাহর নবী রাসূলগণ সকলে আল্লাহ পাকের প্রতিটি মাখলুকের সঙ্গে মহব্বতের ব্যবহার করতেন, সদাচার করতেন, ভালো কথা বলতেন, তাদের উপকার করার চেষ্টা করতেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সে পয়লা যখন গার হেরার ভিতরে তিনি নবুয়ত লাভ করছিলেন, আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাক তখন যখন তাকে নবুয়ত দান করছেন, তো সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ভয় পেয়ে গেছিলেন জিবরিল আমিনকে দেখার কারণে। এক রেওয়ায়েতে আছে সাহাবি রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়েত যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা আনা বিজিবিল আলা শামসে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই নির্জন জায়গাতে হেরার পর্বতের গুহার মধ্যে যখন আল্লাহ পাকের বন্দিগিতে আল্লাহর মহব্বতে আল্লাহর জিকিরে মশগুল, হঠাৎ আমি দেখলাম যে জিবরিল আমিন তো আসছেন, কিন্তু বলেন যে দেখলাম কি সে আকাশে এক কিনারা জিবরিলকে দেখা যাইতেছে, লাহু জনাহুন বিল মাশরিক ও জনাহুন বিল মাগরিব, এত বিশাল দেহ যে এক তার এক ডানা পৃথিবীর শেষ প্রান্তে পশ্চিম প্রান্তে, আর এক ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে। শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে একদম সবচেয়ে বেশি কামিল ভাবে দুইবার দেখছিলেন। তো একবার দেখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছিলেন যে আপনার যে অরিজিনাল সুরত আকৃতি, যে আকৃতিতে আপনি পৃথিবীতে আসেন আমাদের সঙ্গে দেখা করেন, সেটা না, বরং আসমানে ফেরেশতাদের মধ্যে যে আকৃতি সহকারে যে সুরত যে দেহ নিয়ে আপনি থাকেন সেই সুরতে আমাকে একটু দেখা দেন, আমি একটু দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবদারের প্রেক্ষিতে জিবরিল আমিন তার নিজের আসল সুরতে আত্মপ্রকাশ করছেন, এমন বিশাল এক দেহ, লাহু সিত্তু মিয়াতি জানা কুল্লু জানাই সাদ্দালফু, যে ৬০০ ডানা, এক একটা ডানা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরোটাকে একদম ভরপুর হয়ে যায়, পুরোটাকে ঢেকে ফেলে, এত বিশাল বড় দেহ। শুনতেছেন ভাইয়া, তো এইরকম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে তো জিবরিল আমিনকে দেখছিলেন না, আজকে তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়ত এই ভাই কেউ ছবি তুলবেন না, আসছেন আল্লাহর জন্য বসেন, দিনের কথা শুনেন এবং সুন্নত শিখেন, দিন শিখেন, জাহান্নামের আগুনকে নিবানো শিখেন, জান্নাতের দ্বার খোলা শিখেন, এখানে এই সকল বাজে কাজে মশগুল হবেন না। যিনি ছবি তুলছেন ডিলিট করে ফেলেন, আল্লাহ রহমতের দিকে মোতাবজ্জ হয়ে যায়। শুনতেছেন ভাইয়া, হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে নাজাতের কোনো রাস্তা নাই, জান্নাতের কোনো রাস্তা নাই, ভুল ধারণা বিভ্রান্তির মধ্যে কতকাল আমরা এভাবে ডুবে থাকব, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবেদন করলেন যে আপনার আসল অরিজিনাল সুরতে আমি আপনাকে দেখতে চাই, হ্যাঁ, তখন জিবরিল আমিন নিজের আসল সুরতে যখন আত্মপ্রকাশ করলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। শুনতেছেন ভাইয়েরা, বেহুশ হয়ে গেছেন। সাধারণত মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখে তো বেহুশ হয়ে গেছেন, আজিম, কিন্তু ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী নবরুল্লাহ তাআলা মারকাদহু বলেন, জিবরিল বড় না, জিবরিলের চেয়ে বড় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা, জিবরিলের চেয়ে বড়, জিবরিল বড় না, আমাদের রাসূলুল্লাহ বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে বাদাস খোদা বুজুর্গ তুই, কিসসা মুক্তাসার, আল্লাহর পরে সবচেয়ে বড় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হে জাবির শুনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূর নবিয়্যিক, হে জাবির সর্বপ্রথম আল্লাহ পাক তমাম কায়নাতের মধ্যে, তমাম মখলুকাতের মধ্যে প্রথম যাকে সৃষ্টি করছেন, সেই সৃষ্টি হলো তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে নবুয়ত, তার নূরকে পহলা সৃষ্টি করছেন, নূরে মোহাম্মদকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাবারু সর্বপ্রথম সৃষ্টি করছেন। কিছুই ছিল না আল্লাহ পাকের সঙ্গে, আল্লাহ পাকের সামনে সিরফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন। কি আজীব মামলা, হ্যাঁ কি শান ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকনো কেরা দিমাগ কে পুরসত জে বাগ বা গুলত বুলবুল চে গুপ্ত গুল চে সনিদ সবা শিকর, কি বলা এসা মামলা। যাই হোক, জিবরিল আমিন বড় না, বড় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমাম রব্বানী হযরত মাওলানা গঙ্গুহী নবরুল্লাহ তাআলা মারকাদহু বলেন, বিষয়টার ব্যাখ্যা ভিন্ন, সেটা কি, জিবরিল আমিন আসমান থেকে পাঠানো আল্লাহর তরফ থেকে একটা আয়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে যখন কমপ্লিট তার মুকাম্মল সূরতে দেখতে পাইছেন, জিবরিল আমিনের আয়নাতে বাস্তবত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথমবার নিজেকে অরিজিনাল ভাবে দেখতে পাইছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ নূরি, নূরে পরিপূর্ণ, আল্লাহ পাকের সীমাহীন তাজাল্লির মাজহার ছিলেন তিনি। তার নিজের আকৃতি, নিজের ভিতরে যে সীমাহীন নূরের অকুল দরিয়ার সাগরকে সাগর, সেটা প্রথম তিনি দেখতে পাওয়ার কারণে তিনি বেহুশ হয়ে গেছেন। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, হ্যাঁ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করার তৌফিক দান করেন। এই একবার জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম পরিপূর্ণভাবে দেখতে পেয়েছেন। আর একবার ছিল যখন মেরাজে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, একদম সিদরাতুল মুনতাহার এখানে জিবরিল আমিনকে এই 600 ডানা সহকারে পরিপূর্ণ ভাবে তিনি দেখতে পাইছিলেন জিবরিল আমিনকে দুইবার। কিন্তু এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা বহু ওলামায়ে কেরামের নজরে কতটুকু খেয়ালে পড়ছে আমি জানি না, বা কি তাদের নজরে ব্যাখ্যা পড়ছে সেটা জানি না। কারণ হচ্ছে যে মুসলিম শরীফে হাদিস আছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার একদম অরিজিনাল সুরতে মাত্র দুইবারই দেখতে পাইছেন, ওখানে এতটুকু আছে। কিন্তু মুসনাদ আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এভাবে আর একটু ব্যাখ্যা আছে, যেটা একটু আগে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখতে পেয়েছেন দুইবার। একবার তখন যখন তিনি দেখবার জন্য আবেদন করছিলেন, আর একবার সিদরাতুল মুনতাহাতে। কি কথা বুঝেন না আপনারা? কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে ইবনে কাসীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসীরে সূরা আন-নাজমের ব্যাখ্যার মধ্যে, এত বড় ইমাম, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস মুফাসসির ইমাদুদ্দিন ইবনে কাসীর রহমাতুল্লাহি লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে একবার দেখছেন তো সিদরাতুল মুনতাহাতে, কিন্তু আরেকবার সেই অরিজিনাল সূরতে দেখতে পাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি নাজিল হওয়া শুরু হওয়ার 3 বছর পরে। আবার যখন নতুন ভাবে ওহি নাজিল হওয়া শুরু হলো, এই ফাত্রতে ওহির, ওহি বন্ধ হওয়ার পরবর্তী ওহির স্টার্টিং মুহূর্তে আরেকবার এত মুকাম্মল সূরতে দেখতে পাইছেন। কি কথা বুঝুন না আপনারা? এটাও কিন্তু ওই হেরা পর্বতেরই, এখানে হেরা পর্বতের পাদদেশে এইবার দেখতে পাইছিলেন, একদম গুহার ভিতরে নয়। শুনতেছেন ভাইরা? তাহলে দেখা গেল জিবরিল আমিনকে দেখছেন কয়বার, আর ওই দুইবারের সঙ্গে এটা যোগ করলে কয়বার হয়? তিনবার না? এই হাদিসেও আছে বুখারী শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বুখারী শরীফের হাদিসে আছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হেরা পর্বতের মধ্যে আবার আগের মতোই ইবাদত বন্দিগিতে মশগুল ছিলাম। এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ওই একবারই গেছিলেন কিনা যেদিন তার উপর ওহী নাযিল হয়েছিল, এমনটা নয়। অধিকাংশ মুহাদ্দিসিন এবং সীরত ব্যক্তাদের মতে সেটা ছিল রমজান মাস। শুনতেছেন ভাইয়েরা? কারো কারো মতে সেটা ছিল রজব মাস, কারো কারো মতে সেটা ছিল রবিউল আউয়াল মাস, কিন্তু অনেকগুলো হাদিস এবং রেওয়ায়েতে এটা স্পষ্ট দেখা যায় আসলে সেটা ছিল রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাওয়ারতু বিহরা আশহরান, আমি এক মাস পর্যন্ত এই হেরার ভিতরে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। কিন্তু আরেক বর্ণনাতে দেখা যায় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই বাড়ি নয়, বরং তার নবুয়ত প্রাপ্তির পূর্বে ছয় মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা না স্বপ্ন দেখতে থাকতেন, ভালো ভালো স্বপ্ন। ওই জমানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসরই এরকম এক মাস গিয়ে হেরার ভিতরে ইবাদতে মশগুল থাকতেন। শুনতেছেন ভাইয়েরা? ওই এক বৎসর না, এর পূর্ব প্রতি বছর হেরার ভিতরে সারা দুনিয়া শেরেকে ডুবা, কেউ লাতের পূজা, কেউ মানাতের পূজা, কেউ উজ্জার পূজা ইত্যাদি তমাম প্রতি চতুর্দিকে প্রতিমা পূজায় মানুষ ব্যস্ত। কিছু কিছু লোক বিচ্ছিন্নভাবে কোথাও খালেস মিল্লতে ইব্রাহিমের জন্য ছটফট করতেছে। শুনতেছেন ভাইয়েরা? ওয়ারাকা ইবনে নওফল নামক এক ব্যক্তি ছিলেন অনেক ভালো মানুষ, তিনি আসমানি কিতাব পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ পড়তেন, তাওরাত ইনজিল এসবের কিতাবাদি তিনি জানতেন। তা আসমানি কিতাবের এলেম তার কাছে ছিল, আর আসমানি জ্ঞান যার কাছে থাকে সে আসমানি জ্ঞানের আলো মানুষকে অন্ধকারের দিকে যাইতে দেয় না। শুনতেছেন ভাইয়েরা? অনুরূপ আরেকজন মানুষ ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, তো তারও ভিতরে তিনিও আসমানি কিতাব পড়াশোনা করতেন। এই দুজন মানুষ মক্কা বিপি চতুর্দিকে ছুটাছুটি করতে থাকতেন, মক্কার বাইরে দূর দূর পর্যন্ত যাইতেন এবং শুনতেন যে শাম দেশে যে ইনজি অর্থাৎ খ্রিস্টান ধর্মের অনুসারী এদের বড় বড় আলেম আউলিয়া বুজুরগান শাম দেশে সিরিয়াতে মজুদ আছে। এই মানুষগুলো সেই পর্যন্ত ছুটছিলেন যে হকের তালাশে দিনের তালাশে। আফসোস আজকে আমরা দিন তালাশ করার জন্য কতটুকু যাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়ারাকা ইবনে নওফল তিনি এইভাবে ছুটাছুটি করতে করতে এক জায়গায় গিয়া সে তখন পর্যন্ত যেহেতু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হন নাই, এজন্য ইসলাম না দেখার কারণে ওই ঈসা আলাইহিস সালামের পরবর্তী এই জমানাতে যখন দুনিয়া অন্ধকারে ডুবা ছিল, এই ওয়ারাকা ইবনে নওফল ছুটাছুটি করতে করতে গিয়া সিরিয়াতে একজন বড় আলেমকে পাইলেন, যিনি নাসরানি, যিনি খ্রিস্টান, যিনি বহু বড় বুজুর্গ ওলি আল্লাহ। তো তাকে জিজ্ঞাসা করলেন এবং তাকে ভালো মানুষ হিসাবে দেখতে পাওয়া পরে খ্রিস্টান ধর্ম কবুল করলেন। তখন ওই লোকটার কাছে অরিজিনাল একদম ইনজিল কিতাব সংরক্ষিত ছিল। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আরেকজন ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, তিনিও সত্যের তালাশে ছুটাছুটি করতেছিলেন। এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি একদম সুদূর সিরিয়া পর্যন্ত পৌঁছলেন। ওখানে যাওয়ার পরে একজনকে রাস্তার মধ্যে একজনকে বললেন যে আপনি ইহুদি ধর্মের বড় আলেম, বহুত বড় বুজুর্গ বলি আল্লাহ, আমাকে ইহুদি বানান। বললেন যে কেন? লানতের মধ্যে ডুবার জন্য? ইন্না লিল্লাহ, আপনি কি বলেন? আমি তো লানত থেকে বাঁচার জন্য এই জন্য ছুটে আসছি। ওই ইহুদি আলেম বললেন, ইহুদি ধর্ম সংরক্ষিত নাই, তৌরাত কিতাবকে এই ধর্মের অনুসারীরা নিজেদের স্বার্থে কত বিক্ষত বিকৃত করে ফেলছে, এমন সব কথা এর ভিতরে তারা অনুপ্রবিষ্ট করছে যেটা তাদের স্বার্থ রক্ষার জন্য সহায়ক হয়, দিন রক্ষার জন্য নয়। তুমি যদি সত্য তালাশ করো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তুমি খোঁজ করো। শুনতেছেন ভাইয়েরা? তো এই লোক এখান থেকে ছুটলেন, আরেক জায়গায় গিয়ে তখন পৌঁছলেন। ওখানে নাসারাদের খ্রিস্টানদের এক বড় আলিমকে পেয়ে বললেন যে তো আপনি আমাকে খ্রিস্টান বানান, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। বললো কেন? খোদার কহর গজব গ্রহণ করার জন্য? তো উনি বললেন যে ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর কহর গজব থেকে বাঁচার জন্যই ছোটাছুটি করতেছি। তো বললেন যে আল্লাহর কহর গজব থেকে বাঁচতে চাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তুমি খোঁজ করো। কিন্তু মানুষ এমনই একটা অবস্থার শিকার ছিল যে বলতো আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসারী, আর করত সব অনাচার অবিচার নষ্টামির কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয় বন্ধুরা, এই অবস্থাটা এই কারণে দাঁড়াইছিল ওই জমানায় ওই ধর্মগুলো তৌরাত এবং ইনজিল, যে ঈসা আলাইহিস সালামের ধর্ম যখন আসছে দুনিয়াতে, ইনজিল যখন নাজিল হয়েছিল তখনও কিন্তু তৌরাত মনসুখ হয় নাই। শুনতেছেন ভাইয়েরা, তৌরাতের উপর আমল তখনও মুলতবি হয় না, নিষিদ্ধ হয় নাই। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে আল্লাহ পাক আসমানি সবগুলো ধর্মকে কমপ্লিট রহিত করে দিয়েছেন, যে কেয়ামত পর্যন্ত আর কোন ধর্ম না, আর কোন কিতাব না, একমাত্র কিতাব পবিত্র কোরআন, আর একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষাই একমাত্র হেদায়াতের রাস্তা, একমাত্র জান্নাতের রাস্তা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি বল মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলা যাকা তামাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ঈমানের পরিপূর্ণ স্বাদ দুজাহানে আস্বাদন করবে, দুনিয়া তো সুখে থাকবে, আখেরাত শান্তি কল্যাণ সফলতার অধিকারী হবে ওই মুসলমান যে আল্লাহকে পায়া খুশি, ইসলামকে পায়া খুশি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পায়া খুশি। শুনতেছেন ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমান ও ইসলামের উপরে আমাদের জীবন এবং মৃত্যু মঞ্জুর করেন। ওই সাহাবায়ে কেরাম একসময় যারা আরব দুনিয়াতে ইসলাম দেখার আগ পর্যন্ত, ইসলামে দীক্ষিত হওয়ার আগ পর্যন্ত যারা অন্ধকারে ডুবা ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে আল্লাহ আল্লাহ এক একটা মানুষ তারা লাখো কোটি চন্দ্রের সূর্যের চেয়েও বেশি আলোকিত হয়ে গেছেন। কুদরতে জো রাহ পর আর রূহ কে হাথ বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসীহা কর দিয়া। হ্যাঁ, তো যায়েদ ইবনে আবদুল রুফায়ল এই মানুষটা যখন বিভিন্ন জায়গা থেকে এইভাবে বঞ্চিত হলেন, ব্যর্থ হলেন, অত্যন্ত ব্যথিত মনে ফিরলেন, একটা বিশাল ময়দানের ভিতরে গিয়া আসমানের দিকে তাকায় বললেন, হে আল্লাহ, আমি হক তালাশ করতেছিলাম, কোথাও হকের সন্ধান আমি পাইলাম না, আমি তোমাকে সাক্ষী রেখে বলি আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি, ইব্রাহিম আলাইহিস সালামের দীনের উপর আছি। এমন একটা কঠিন এবং করুণ সময় তখন ছিল ভাই আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ও ঈমান দান করছেন, কিন্তু আজকে আমরা সেটার কদর করতে পারি না। দুঃখ এবং কষ্ট হয় যে মুসলমানরা নিজেরাই ঝগড়া করে, ওই হুজুরের ঝগড়া, ওই দলের ঝগড়া, ওই পীরের ঝগড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আজকে এই জামানাতে যখন সারা দুনিয়া কাফেরদের দখলে, মুশরিকদের দখলে, সমস্ত বিধর্মীদের দখলে, এই পৃথিবীতে যে মুসলমান বলে আমি মুসলিম, আমি আল্লাহকে ভালোবাসি, আমি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি তাকে বিশ্বাস করি, আমার কিতাব আসমানের কিতাব পবিত্র কোরআন, তাকে বুকে জড়ায় ধরা উচিত, তাকে মহব্বত করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে সম্মান দেওয়া উচিত। যার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ, যে সিংহাসনে বাদশাহ বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার সিংহাসন আল্লাহর কসম তার চেয়ে কোটি কোটি গুণ উচ্চ, বড়, অনেক বড় উচ্চ সিংহাসন লা ইলাহা ইল্লাল্লাহ সিংহাসন, সবচেয়ে বড় সিংহাসন তাওহীদের সিংহাসন, ঈমানের সিংহাসন, মহান রব্বুল আলামিনের সিংহাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে প্রতি সপ্তাহে একদিন এই দুনিয়ার নিয়ম হিসাবে ধরলে সেটা পড়বে শুক্রবার। কি কথা বুঝেন না ভাইয়েরা, জুমার দিন, কিন্তু জান্নাতের মধ্যে কোন দিন কোন দিন রাত্র নাই, সব সমান, সব বরাবর, না শনিবার না রবিবার না সোমবার না মঙ্গলবার। কিন্তু দুনিয়ার নিজাম হিসাবে ধরলে আমরা এটা ধরবো যে এক এক সপ্তাহ অন্তর অন্তর, তো সেখানে একটা মহাসম্মেলন হবে, সেই মহাসম্মেলনের সভাপতি পীর সাহেব কেবলা না, কোনো রাজনৈতিক নেতা না, কোনো কলেজ ভার্সিটির প্রিন্সিপাল সাহেব না, হ্যাঁ ভিসি সাহেব না, সেই মাহফিলের বিশাল মহাসম্মেলনের সভাপতি স্বয়ং মহান রব্বুল আলামিন। শুনতেছেন ভাইয়েরা, এবং আশ্চর্য সে হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত আল্লাহর বান্দারা সেখানে জান্নাতীরা একত্রিত হবেন, প্রত্যেককে এক একটা মর্যাদা সম্পন্ন কুরসি দেওয়া হবে, কারো স্বর্ণের কুরসি, কারো রূপার কুরসি, কারো জবরজত পাথরের কুরসি, কারো কোনো মণি মুক্তার তৈরি কুরসি, এক একজনের দামি দামি সিংহাসন। আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা সেদিন যে বিশাল বড় সিংহাসন লাভ করবে দুনিয়ার কোন রাজা বাদশারা, সেটা কি কোশ্চিনকালে স্বপ্নেও দেখা সম্ভব হয়েছে? এজন্য আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার কুরসি এবং সিংহাসন সবচেয়ে বড় সিংহাসন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর জিন্দা থাকার তৌফিক দেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কে নিয়ে মরবার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। আমরা এই জিনিস শিখবার চেষ্টা করি। আমার প্রিয় বন্ধুরা, আমাদের কিতাব, যে কিতাব আমাদেরকে যেই পথ, যে কিতাব আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, সেই কিতাবের নাম কোরআনে করিম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়াল পবিত্র কোরআনে বলেন, ফাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, এ আমার সুস্পষ্ট হেদায়েতের কিতাব কোরআন যা আসলো, এ আকাশ থেকে সীমাহীন নূরের অকুল সমুদ্র আর সমুদ্র নিয়ে তোমাদের কাছে পৌঁছল, সেই কোরআন আজকে আমাদের কিতাব। দর্শাকুন মাফি মানম টু বোয়ে গুলডার বার্গের গুল হরকে দিদান মাইল দার দর্শাকুন বিনাত মোরা। যে মানুষ যেরকম আয়নার মধ্যে নিজেকে দেখতে পায়, আল্লাহর কসম কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে চায়, কোরআন খুললে গুণামুক্ত হৃদয় নিয়ে যদি কোনো মানুষ কোরআন খোলে, তাহলে তার অন্তরের চক্ষুর দ্বারা এই কোরআনে পাকের ভিতরে নিঃসন্দেহে সে আল্লাহর কসম আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে পাবে। শুনতেছেন ভাইরা? আমার প্রিয় মুর্শিদ কুতবে আলম মারে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে লজ্জতে দুজহাঁ মিলি উনকে কালাম সে মুঝে উসকে গরিব বেঠ কর রাহতে দুজহাঁ মিলি। প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন যখন আমি খুলি আমার অন্তর অন্তর জুড়ে হয়ে যায়, আমার চক্ষু শীতল হয়ে যায়, এমনকি কোরআনে পাকের নিকটে যখন বসি, এখনো কোরআন খুলি নাই, খালি কোরআনের শরীরটা মানে মাত্র কোরআনের নুসখাটা কপিটা মাত্র নজরে পড়ছে, ওর ভিতরটা এখনো খুলবার সুযোগ হয় নাই, কিন্তু তখনই দুজহানের শান্তি একসঙ্গে আল্লাহ আমাকে রসিভ করে দেয়। পবিত্র কোরআন আল্লাহর কসম এত সুকুনওয়ালা, এত ইতমিনানওয়ালা, এত শান্তিওয়ালা। আর এমনি জান্নাতে জান্নাত 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 কি জিনিস? জান্নাত তো জান্নাতির খাদেম। শুনতেছেন ভাইরা? জান্নাত হলো জান্নাতির খাদেম। যে বাদশাহ বড় না বাদশার কুরসি বড়, সেটা আপনাদেরকে জিজ্ঞাসা করি। বাদশাহ বড় না বাদশার কুরসি বড়, সিংহাসন বড় না সিংহাসনের অধিপতি বড়। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই বিখ্যাত আলেম দ্বীন ছিলেন, উচ্চ মানের আলেম ছিলেন, অনেক উচ্চ মানের ওলি ছিলেন। তিনি বলেন, আমার প্রিয় বন্ধুরা, হে মুসলমান ভাইয়েরা শোনো, এই আল্লাহর যে ওলিরা পৃথিবীতে বসবাস করেন তো তারা জান্নাতে যাবেন, এই আল্লাহর ওলিরা যারা দুনিয়াতে বাস করতেছেন দেখতে পাও আল্লাহর কসম জান্নাতের চেয়ে তাদের মর্তবা বড়। ফের তিনি এবং শক্তিশালী দলিল পেশ করছেন যে বিস্ময় করো। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র বা তার অভ্যাস তার জীবন ধারা একটু আপনার মুখে শুনতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি পবিত্র কোরআন পড়ো না? বললেন যে হ্যাঁ, আমি তো কোরআন শরীফ পড়ি। বললেন যে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে যা আছে পুরাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার পবিত্র জীবন। শুনতেছেন ভাইরা? এজন্য কোরআন বিস্ময় করো কিতাব মিয়া, কোরআন থেকে বঞ্চিত হইয়া আমরা বড় সম্পদের অধিকারী হই নাই, বড় ধন অর্জন করতে পারি নাই। আল্লাহর কসম করে বলতেছি, লাখ কোটি কসম করে বলতেছি যে কোরআন ওয়ালা আল্লাহর কসম সারা দুনিয়াতে আল্লাহর নবীর ভাষায় সবচেয়ে বড় ধনওয়ালা সেই। মাল্লাম ইয়াস্তাগনি বিল কোরআনে ফালাইসা মিন্না, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথার উপরে ঈমান আনা আমাদের উপর ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে কোরআন পাইলো আর সে কোরআনের ধন নিয়ে নিজেকে সবচেয়ে বড় ধনী মনে করলো না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সে কোরআনকে চিনল না, কোরআনের মর্যাদা দিল না, কোরআনের মূল্যায়ন করল না। মাসালুল্লাযি লাইসা ফি কলবিহি শাইউম মিনাল কোরআনে কাল বাইতিল খারিফ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, যেই যেই মানুষের আত্মার মধ্যে কোরআনে পাকের কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, সেটা বিরান ঘর। সে একটা বিরান বিরান ঘরের মতো, তোমার ভিতরে আছে কি পবিত্র কোরআন নাই? হ্যাঁ, এখন আপনারা সকলে ভয় পাবেন যে আল্লাহ তা আমাদের উপায় কি? আমরা যারা কোরআন শরীফ পড়ি নাই, আমার প্রিয় বন্ধুরা, সব মুসলমান অন্তরে কিছু না কিছু কোরআন তো আছে, যেমন আলহামদুলিল্লাহ সূরা তো পারেন, পারেন না কুল আল্লাহ শরীফ পারেন না? আরে মিয়া, এটা কি মামুলি বিষয় মনে করছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের সূরা ফাতিহা যেটা আমাকে দান করছেন, আমার পূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ পাক এটা দান করেন নাই। এই সূরা ফাতিহা এত আজিমুল শান সূরা, আমার প্রিয় বন্ধুরা শুনেন, পবিত্র 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যত কথা বলছেন, যত হেদায়েত দিচ্ছেন, যত দিক নির্দেশনা দিচ্ছেন, যত তারহীব আছে, যত তারহীব আছে, আল্লাহ পাক যতগুলো বিষয় সবিস্তার পবিত্র কোরআনে 30 পারায় 23 বছর পর্যন্ত বয়ান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মহিমান্বিত ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে এই সব পবিত্র কোরআনের এল নূর একসঙ্গে সিরফ সূরা ফাতিহার মধ্যে আছে। শুনতেছেন ভাই আপনারা? এজন্য আপনারা যারা আতঙ্কিত হয়ে গেছেন তাদের সান্ত্বনার জন্য এই কথা বললাম, কিন্তু এমন এক কথা বলছি, এখানে কোনো আলেম নাই, কোনো শেখ হাদিস নাই, কোনো হুজুর নাই, কোনো গাউসে আজম নাই আমার এই কথা অস্বীকার করার কোনো হিম্মত আছে। কারণ আলেম তাকে বলে যার ভিতরে এলেম আছে, কি কথা বুঝেন নাই? তো সে তার এলমের আলোকে এটাকে মানতে বাধ্য হবে না, কিভাবে অস্বীকার করবে? কত দূর পৌঁছে গেলাম, কোথায় চলে গেলাম, আল্লাহ আমাদের রক্ষা করেন, হেফাজত করেন। অনেক ইসলাম তো মিয়া বিশাল বড়, এত বড় অকুল সাগর যে কোন কুল কিনার নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা ইসলামের কদর করার আমাদের তৌফিক দান করেন। এক এক কুল হু আল্লাহ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হু আল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কুরআন আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা, যে এই কুল হু আল্লাহ শরীফ সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ, এটা যে ব্যক্তি একবার পড়লো, কোরআনে পাকের এক তৃতীয়াংশের সমান সেটা, এর আলোকে মুহাদ্দিসিন বুজুর্গান দ্বীন বলেন, বরং একটা রেওয়ায়াত এরকম দেখছিলাম, কি শুনতেছেন আপনারা, যে ব্যক্তি কুল হু আল্লাহ শরীফ 3 বার পড়ে সে যেন পবিত্র কোরআন পূর্ণটা খতম করলো, এই পরিমাণ সব আল্লাহ পাক তাকে দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ একবার পাঠ করবে, আল্লাহর কোরআন 10 বার খতম করার পূর্ণ সব তাকে দান করবেন। শুনতেছেন ভাইরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমান প্রতিদিন 100 বার যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের ময়দানে সে যখন উঠবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমার ভাই মুসলমান, আপনারা শুনতেছেন সকলে, আমাদের কাছে কি মামুলি দৌলত? এত বড় ধন, এত বড় দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখছেন। এজন্য কোন মুসলমানকে নিচু নজরে, ছোট নজরে, কুচ্ছ নজরে দেখা কোন আহাম্মুখের কাজ, কোন বেউকুপের কাজ, ইসলামের মর্যাদার মাহাত্ম সম্পর্কে অজ্ঞ মানুষের কাজ। লাখো কোটি দোষ থাকুক, লাখো কোটি ত্রুটি থাকুক, কিন্তু সে কি মুসলমান না? সে যদি মুসলমান হয়, নিঃসন্দেহে সে মর্যাদাওয়ালা, নিঃসন্দেহে সে সম্মানওয়ালা। কি উলুম্মত মুজাদ্দুবিল্লাহ মরণ আসিফ আলী থানবি নবরুল্লাহ তাআলা মরকাদহু বলেন, মুসলমানরা তোমরা কাদেরকে অবজ্ঞা করো? তোমার মুসলমান ভাইকে? শোনো, যে কোনো একজন মুসলমান, যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মুসলমান, তার ইমানের নূর যদি আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করে দেন, কেয়ামত পর্যন্ত এই তার ইমানের নূরের কারণে সূর্যের কোনো দরকার হবে না। এতটা ইমান, একজন নিকৃষ্ট মুসলমানের ইমান এতটা নূরওয়ালা, এতটা পাওয়ারফুল যেটা, আল্লাহ তাআলা সেই ইমান আমাদের প্রত্যেক মুসলমানের সিনাতে দান করছেন। এখন সেটা আমাদের কর্তব্য শুধু এতটুকু, সেটা একটু হেফাজত করা, সেটাকে একটু যত্ন করা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন, হে মুসলমান, যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তোমাকে দান করছেন, সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি করো, এটার কদর করো, এটা যত্ন করো, তমাম দুনিয়া তমাম গায়রুল্লাহ নিশ্চিন্ন হইয়া ফের দেখবা যে তুমি একদম আল্লাহ আল্লাহর সঙ্গে জুড়ে আসো, তুমি নিঃসন্দেহে এই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছো। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, তেজ লা দর কতলে গায়র হক বেরান ডরনগর আখির কে বাদ লা চে মন মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রব মারহাবা, আর ইশকে শিরকত সুজ রব, লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল কালিমা যে তমাম গায়রুল্লাহকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমার পীর মুর্শিদ কুতুব আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, লা ইলাহা ইল মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হে তব দিল মে হক আ যায় হে। মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ভিন্ন তমাম মাবুদকে বাতিল মাবুদকে সে অস্বীকার করে, ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এটা খালি বুজুর্গ আর ওলি আল্লাহদের কথা কেন হবে, কিছু বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী ভাইয়েরা আউলিয়া বুজুর্গানের কথাবার্তা শুনলে তারা মনে করেন এগুলো বোধহয় এতটা গ্রহণযোগ্য নয়। এদের এই ধরনের চিন্তা ভাবনার কারণ হচ্ছে ইসলামের মূল স্বচ্ছ পবিত্র উৎস থেকে আমাদের বন্ধুরা এই এলম শিখবার সুযোগ লাভ করেন নাই, যার কারণে ওলামায়ে দ্বীন আউলিয়াদের কথাবার্তাকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক কিনা তারা সন্দেহের নজরে দেখে। একটু আগে যে কথা আমি বললাম তার পক্ষে আমি হাদিস পেশ করতেছি, শুনেন আপনারা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুস ইলাইহি। শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার বলার সঙ্গে সঙ্গে এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজম পর্যন্ত আল্লাহ পাকের নিকট পৌঁছে যায়। শুনতেছেন ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এসা আজিম শান কালিমা। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত, আমি বড় অনেক বড় আলিম হইতে পারি নাই, আল্লামা হইতে পারি নাই, শেখুল হাদিস হইতে পারি নাই, মুফতি আজম হইতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে কালেমা দান করছেন। এই কালেমা নিয়েই আপনি বসেন না, কিছুক্ষণ আপনি একটু চুপচাপ এক জায়গায় বসে আমার প্রিয় বন্ধু কি বলবো, আল্লাহর কসম করে বলতেছি এই পরিমাণ নূর এই কালিমার বরকতে আল্লাহ পাক দান করেন, লাখ কোটি সূর্যের আলো সেখানে সম্পূর্ণ বেকার হয়ে যায়, এতটা নূর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ পাক দান করছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম একবার রব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ আমাকে একটা জিকির দান করেন। রব্বুল আলামিন বললেন যে হে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বিহি, হে আল্লাহ আমি চাইছিলাম যে আমাকে একদম স্পেশাল একটা জিকির দেন, অনেক বড় ধরনের একটা জিকির, বড় দামি, বড় পাওয়ারফুল, বড় ভারী, বড় ওজনওয়ালা, বড় বেশি নূরওয়ালা, আপনার সর্বোচ্চ নৈকট্যওয়ালা। এই কি কথা বুঝেন না আপনারা, মূসা আলাইহিস সালামের ভাষা ছিল ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বিহি, হে আল্লাহ আমি তো চাইছিলাম যে একটা স্পেশাল জিকির। এটা তো সবাই, হ্যাঁ আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জাব্বার, সব মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, সারা দুনিয়ার মুসলমান সব নবীদের উম্মতরাই তো যারা মুসলমান ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন না তারা। তা আমি তো চাইছিলাম যে আমি আপনার নবী আর আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কোন নবীর সঙ্গে তো আল্লাহ পাক এরকম সরাসরি কথা বলেন নাই এই পৃথিবীতে। হ্যাঁ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে রব্বুল আলামিন কথা বলছেন এই দুনিয়া থেকে সাত আসমানের ঊর্ধ্বে নিয়ে সামনাসামনি সরাসরি, কি কথা বলছেন। কিন্তু মূসা আলাইহিস সালামের সঙ্গে তো আড়াল থেকে রব্বুল আলামিন কথা বলছেন, ডাইরেক্ট দেখা দিয়া না, আড়াল থেকে কথা বলছেন। হ্যাঁ তো যাই হোক, মূসা আলাইহিস সালাম বললেন যে ভাবলেন যে আমি তো নবী আর আল্লাহ পাক এত বড় মর্যাদা সম্পূর্ণ আমাকে বানাইছেন, তো আমি চাইছিলাম যে খাস একটা জিকির। আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়ালু তখন বললেন যে হে মূসা এই কালেমা কত খাস, কত গুরুত্বপূর্ণ, কত ভারী, কত ওজনদার, কত স্পেশাল, কত নূরওয়ালা, কত সীমাহীন নৈকট্যওয়ালা, কত উচ্চতর সাফল্যওয়ালা, তোমার জানা আছে। শোনো, লাউ আন্না সামাওয়াতি সাররা ওয়ামিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাররা ওয়াজিনা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবো আপনাদেরকে আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম এই জন্যই আলেম উলামা যারা সত্যিকার খাঁটি আল্লাহর গুলি খাঁটি নায়েব রসুল যারা সারা দুনিয়ার বাদশাহী দিল তাদের কাছে সারা দুনিয়ার বাদশাহী এলমের এক জাররা সামনে একদম সাইমাটির বরাবর রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল জুকালি মালু লানাল ইলমু ওয়ালিল আদাই মালু হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহু বলেন আল্লাহ পাক দুনিয়া ওয়ালাদেরকে তার দুশমনদেরকে দুনিয়ার ধন সম্পদ দান করেছেন আর মুমিনদেরকে আল্লাহ পাক আসমানি ইলমের সম্পদ দান করেছেন শুনতেছেন ভাইরা সুবহানাল্লাহ তাআলা বিয়াম কি বলবো আপনাদেরকে গতকাল আমি ঢাকাতে এক জায়গায় আলহামদুলিল্লাহ প্রমাণ করতেছিলাম এরকম খোলা ওদিকে এই প্যান্ডেলের ওই প্রান্ত ছিল একদম খোলা আর এত ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছিল উফু আমি গিয়ে ওখানে এসছি যে শেষ প্রান্তে প্যান্ডেলের শেষ প্রান্তে যখন নামলাম আমি ভাবলাম যে আল্লাহ এই ভাইরা কেমনে বসবেন কেমনে কি করা যায় পুরো মুশকিল লাগলো ঠান্ডা কি এত সব গরম কাপড় পরার পরও মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক তো বসলাম তা আমি ছিলাম শেষ নাম্বারে তো কথাবার্তা যা কিছু বলার তৌফিক হইতেছিল পরে আড়াই ঘন্টাও অতিক্রম হয়ে গেছে তারপরে যখন কথা শেষ হলো তো বললাম যে ভাই এই শীতের রাত আপনারা কেমনি এরকম কষ্ট করে বসে রয়েছেন আপনারা নড়েন চড়েন না মাশাআল্লাহ আপনারা কি ভদ্র মানুষ কি মুমেন কি আল্লাহ ওয়ালা কেসা আল্লাহর মহব্বত তো এই কয়েকজন চিৎকার করে বলতেছে ওসুর বলতে থাকেন আমরা আমার প্রিয় বন্ধুরা সত্যিকার বাস্তব সত্য হচ্ছে এটা যে কোনো আলেমে দিন হ্যাঁ যারা দিনের খেদমত করেন সিরফ কোরআন সুন্নাহ ভিত্তিক কথা যদি তারা বলেন এটা আল্লাহর কথা এটা রসুলের কথা মুসলমান কেন সে তার কোদার কদর করবে না মুসলমান আল্লাহ রসুলকে ভালোবাসে না প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমানের অন্তরে নিঃসন্দেহে আল্লাহর মহব্বত আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে এই যে হাদিস শরীফ পড়ছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত হে মুসলমান তোমার অন্তরে আমার মহব্বত এতটা না পয়দা হয় আমার মহব্বত যে তোমার সন্তানের চেয়ে বেশি তোমার মা বাবার চেয়ে বেশি পৃথিবীর সকলের চেয়ে বেশি এই পরিমাণ মহব্বত তোমার অন্তরে যতক্ষণ না পয়দা হলো আমার প্রতি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না এই হাদিস শরীফ আপনারা শুনছেন না কিন্তু হাদিসের ব্যাখ্যা তো অনেক আছে কিন্তু একটা ব্যাখ্যা বিস্ময়কর সেটা হলো মিরকাছয় মিসকাত কিতাবের ভিতরে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই হাদিসের নিচে তিনি বলতেছেন যে কোনো মুসলমান যত গুনাহগার হোক যে চুরি করে ডাকাতি করে মিথ্যা বলে ধোকা দেয় হাজারো পাপে সে লিপ্ত কিন্তু এটা নিঃসন্দেহ যে জীবনের সব কিছুর চেয়ে বেশি সে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে শুনতেছেন ভাইরা এই ব্যাখ্যা আমার কাছে ভীষণ ভালো লাগছিল কারণ ঢাকাতে আমরা শুনতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই পুরানা ব্রিটিশ আমলে যে কখনো এরকম কেউ কোনো উচ্চবাচ্য করছিল সীমা লঙ্ঘন করছিল তা আলেম ওলামারা যখন সলাহ পরামর্শ করেন যে কি করা যায় এর বিরুদ্ধে কি প্রতিবাদ করা যায় তখন দেখা গেল ঢাকার সাধারণ সাধারণ মুসলমান যাদের দাড়ি মুন্ডানো যারা প্যান্ট শার্ট পরা তারা রাস্তায় নেমে গেছে জীবন দেওয়ার জন্য আমার রসুলের বিরুদ্ধে কে কি বলে তাদের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত আমরা শুনতেছেন ভাইরা বোঝা গেল এটা নিঃসন্দেহ যে প্রত্যেক মুমিন সে যত গুনাহগারী হোক না কেন প্রত্যেক মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়ে বেশি নিজের সন্তানের চেয়ে বেশি নিজের মা বাবার চেয়ে বেশি নিঃসন্দেহে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে কি ভাই সত্য কিনা এটা এখানে যারাই আছেন প্রত্যেকে নিজে একটু চিন্তা করে এক মিনিট বা পাঁচ মিনিট যদি দেখেন যে আমার অন্তরে আমার বাবার মহব্বত বেশি না আমার রাসূলের মহব্বত বেশি নিঃসন্দেহে আপনি কোরআন মাথা নিয়ে বলতে সাহস করবেন যে আল্লাহর কসম আমার মা বাবার চেয়ে বেশি আমার সন্তানের চেয়ে বেশি দুনিয়ার সমস্ত নেতাদের চেয়ে বেশি সমস্ত মানুষের চেয়ে বেশি আমার রাসূলের মহব্বত আমার অন্তরে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে এই মহব্বত আরো বাড়ায় দেন আরো বাড়ায় দেন আরো বাড়ায় দেন এই মহব্বত যাকে পায়া বসে পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যায় তার শুনতেছেন ভাইরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন এটা সলা পরামর্শ হয়েছিল কিভাবে যে সকলে ভয় পাইতো যে বনি হাসেমের এই সন্তান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে গেলে এই বিশাল বড় শক্তিশালী বংশ এর পক্ষ থেকে যখন আক্রমণ আসবে, প্রতিশোধ আসবে, আমরা কেউ এটার সামনে টিকতে পারবো না। এত বড় শক্তিশালী এই খানদান এবং এই খানদানের লোকেরা। এজন্য ওইখানে তারা পরামর্শ করছিল, এক কাজ করো যে আরবের যত গোত্র আছে প্রত্যেক গোত্রের সর্দার রসুল মুহাম্মদকে হত্যা করতে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা? তো কি হবে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হযরত আলী কারামুল্লাহ তাআলা ওজহকে কামরায় নিয়ে আরাম করতেছিলেন, তো এরা বলল যে তোমরা ভোরে যখন এই মানুষটা প্রথম ঘর থেকে বের হবেন তো সর্বপ্রথম গিয়েই তার উপরে একসঙ্গে তোমরা তলোয়ার মারবে সব সর্দার একত্রে। তাহলে কি হবে যে ভাই এতগুলো বংশের সঙ্গে বনি হাসান মোকাবেলা করতে পারবে না। এই ছিল তাদের সলা পরামর্শ। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু ওয়ালু ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এরা সবাই দলবদ্ধভাবে আসতেছে আপনাকে হত্যা করার জন্য। তো কি করবেন আপনি? আল্লাহ পাক বললেন যে এরা যখন ঘেরাও দিবে ঘর, ঘেরাও দিয়েই ফেলছে। আল্লাহ পাক বললেন যে আপনি এই কি আয়াত শরীফ সূরা ইয়াসিনে শুনতে وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াত পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন আর হাতের মধ্যে কতগুলো মাটি, আর যখন যাইতেছিলেন ওই যে ওরা ঘেরাও দিয়ে রাখছে না, এই ওদের মাথার উপরে মাটি মারতেছিলেন। কি কথা বুঝেন নাই? এদের সকলের চোখের সামনে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে হয়ে চলে গেছেন, কিন্তু এরা কেউ খুঁজে পায়নি কি কোন দিক থেকে বাইরে হয়ে চলে গেলেন তিনি। পরে দেখেছে প্রত্যেকের মাথার মধ্যে মাটি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু ওয়ালু নিজের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুশমনদের হাত থেকে এভাবে হেফাজত করছেন। যাই হোক, তো একবার পরামর্শ হল দার নদওয়ার মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি উমর। এই তো আর বড় বীর পুরুষ, আর সে অহংকার দম্ভ গরিমা নেতৃত্বের মোহ সবকিছু ওই সময় তো বিদ্যমান ছিল। তো তার নাম যখন উচ্চারিত হলো তখন তার গুসা ক্রোধ আরো ফুসে উঠতে থাকলো। এই সুনাম, এই সুখ্যাতি আমাকে অর্জন করতে হবে, যুগ যুগ ধরে পৃথিবীতে আমি অমর হয়ে থাকবো। অমর ইবনুল খাত্তাব। অনেকে বলেন, শুনতেছেন ভাইরা, অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ দুই উমরের মধ্যে এক উমরকে তুমি আমাকে দাও, এরকম কথা আপনারা শুনেন নাই? এই কথা সঠিক নয়, এটা সত্য কথা না। দুই উমর না, আবু জাহালের নাম কিন্তু উমর ছিল না, আমর, আর উমরের নাম উমর। কথা বুঝেন নাই ভাইরা? কিন্তু কোন মৌলভী সাহেব ওই যে নিজেরা ব্যক্তিগত গবেষণা করে বই পুস্তক পড়ে ইসলাম শিখে কিছু লোক আছে না, যারা ওইরকম বই পুস্তক পড়তে সময় দেখছে আইন মিম রে এখানেও লেখা, আইন মিম রে মানে উমর, আর ওখানেও লেখা আইন মিম রে, কিন্তু একটু ব্যস্ত এখানে আইন মিম রে শেষ, এরপরে ইবনুল খাত্তাব মানে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র উমর, আর ওখানে লেখা আছে আইন মিম রে ওয়াফ ইবনে হিসাব। কি কথা বুঝেন নাই? ওখানে আইন মিম রে তো আছে, ওর সঙ্গে আরেকটা অক্ষর বেশি আছে, সেটা হলো ওয়াও, এতে উচ্চারণ উমর থাকে না, এটার আরবি উচ্চারণ হলো আমর। কি কথা বুঝেন নাই? যারা এই কথা বলেন বা লিখছেন বই পুস্তকের মধ্যে নিঃসন্দেহে সেটা আপাদমস্তক ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার বিজ্ঞ ওলামায় দিন থেকে দিন শিখবার তৌফিক দান করেন। যাই হোক, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু ওয়ালুর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ, এই আমর আর এই উমর এই দুইজন থেকে একজন আপনি আমাকে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের বেশিরভাগ টান ছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, তার জন্যই দোয়া করতেছিলেন। কিন্তু সেই উমর খোলা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যখন রওনা হয়ে আসছেন, রাস্তার মধ্যে বনি জুহরার এক লোকের সঙ্গে দেখা, বললেন যে কোথায়? বললেন যে উমর বললেন যে মুহাম্মদের কল্লাটা কাইটে নিয়ে আসার জন্য যাচ্ছি। ওই মানুষটা তখন বললেন, ও হো, প্রথম নিজের বোন ভগ্নিপতির খবর নিলে ভালো হইতো না? তানি তা তুমিও কিসে বিধর্মী হয়ে গেছো? আরে ভাই আমাকে নিয়ে হইচে করেন না, বোন ভগ্নিপতির খবর নেন। ছুটলেন বোন ভগ্নিপতির দিকে, ও সেই বাসার কাছে গিয়া তিনি শুনতে পান ঘরের বাইরে দরজা লাগানো, ইমাম আবু আবু নুয়াইম আসফাহানি রহমতুল্লাহ আলাইহি দালায়েলুন নবুয়া কিতাবের ভিতরে লিখছেন যে এই ঘটনা বিভিন্ন কিতাবে আছে, দারাকুতনিও লিখছেন, ইমাম আবু নুয়াইম আসফাহানি তার দালায়েলুন নবুয়া কিতাবের ভিতরে লিখছেন। তো গিয়া দেখতে পেলেন যে শুনতে পাইতেছেন ক্ষীণ কণ্ঠে হালকা আওয়াজে কি যেন ওরা পড়তেছেন, যেটা স্বাভাবিক বই পুস্তকের কথার সঙ্গে একদম মিলে না, চুপচাপ তারা বেড়ে শুনছেন। ভীষণ জোরে দরজার ভিতরে করাঘাত করতেছিলেন, হঠাৎ দরজা খুলতেই যখন দেখলেন যে এরা ওই যে দুইজন মানে ভগ্নিপতি এবং বোন, ভগ্নিপতির উপরে এমন কঠিন ভাবে চড়াও হইলেন, মারতে মারতে তাকে একদম রক্তাক্ত করে ফেলছেন। দালায়েল আবু নুয়াইমে তো এইভাবেই আছে, শুনতেছেন ভাইয়েরা, তো তাকে একদম রক্তাক্ত করে ফেলবার সময় বোন ফাতেমা তি দৌড়ায় গিয়া তাকে রক্ষা করার চেষ্টা করলে এমন কৈশা তার উপর আঘাত করছেন, হযরত ফাতেমার চেহারার থেকে রক্ত ঝরতেছিল। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন এক বর্ণনা অনুযায়ী, ফালাম্মা রাআইতু দিমা, আমি যখন এইভাবে রক্ত আর রক্ত দেখতে থাকলাম, ইস্তাহাইতু, আমি লজ্জিত হলাম, আমার শরম লাগলো যে এইভাবে আমার বোন একটা মেয়ে মানুষ অবলা নারী তার চেহারাকে আমি এইভাবে রক্তাক্ত করছি আর রক্ত ঝরতেই আছে, আমি লজ্জিত হলাম, আমি থামলাম। পরে আমি বললাম এ ফাতেমা তোমরা কি পড়তেছিলে আমাকে দাও। শুনতেছেন ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, ঈমান যার মধ্যে আছে আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছুকে সে পরোয়া করে না। মুআখিরাত চে ভরপায় রিজি জারাস যে ফৌলাদ হিন্দি নাহি বার সারাস উমেদ ও হেরাস আসনবা সবচেয়ে কাজ আমি নাস্তে বুনিয়াদ তাওহীদ বস, কোন স্বার্থ কোন মোহ দুনিয়ার কোন শক্তি কোন কিছুরই সে পরোয়া করে না। হ্যাঁ নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা উনহি কা উনহি কা হুয়া যা রহা হো সারা জাহান খিলাফ হো পরওয়ানা চাহিয়ে মর্দে নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে সারা দুনিয়া বিরুদ্ধ যায় মুমিন সেটার পরোয়া করে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। শুনতেছেন ভাইরা, মুঝে দূর ছোড় দে সব কোই মেহরবানা পুছে মুঝে মেরা রব হ্যায় কাফি মুঝে কুল জাহানা পুছে, আমার সমাজ আমার পৃথিবী আমাকে ত্যাগ করলে আমার কিছু আসে যায় না। এ আসমানের যিনি মালিক, এই জমিনের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, এই বিশাল পৃথিবীর যান যিনি মালিক, সেই মহান আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো দরকার নাই। আমার হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমাকে সর্ববিষয়ে রক্ষা করবেন, তিনি আমার সকল কাজ দেখবেন, তিনি সর্বক্ষেত্রে আমাকে সফল কাম করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন তুই মুমিন কিনা সেটা আমাকে বল, তুই আমার কিনা সেটা আমাকে বল, তুমি যদি আমার হও সারা বিশ্বের সর্বত্র আমি তোমাকে সর্বোচ্চ রাখবো, সর্বোন্নত রাখবো, বড় আসরে তোমাকে আসীন বানায় রাখবো। হ্যাঁ এজন্য হযরত ফারুক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা রাজা আজিজুল হাসান মুরজুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কুরআন মে ফির জো তু গালিব নহি কুছ কসর হে ঈমান মে। হে মুমিন, আল্লাহ তো পবিত্র কোরআন ওয়াদা করছেন বিশ্বের যে কোনো প্রান্তে তুমি থাকবে আল্লাহ পাক তোমাকে উচ্চ আসন দান করবেন, সকলের ঊর্ধ্বে রাখবেন, তারপরেও আজকে তুমি লাঞ্ছিত কেন, অপদস্থ কেন, ধিকৃত কেন, ঘৃণিত কেন, তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র কেন? নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার ভালো না, নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার নষ্ট করছো, তুমি ক্ষত বিক্ষত করছো, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করার পর কোন জায়গাতে সম্মান পাবে না, ইজ্জত পাবে না, নিরাপত্তা পাবে না। মানিত্তাকাল্লাহ আজ্জা ও জাল্লা সার আমিনান ফি বিলাদি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আমার নবুয়তের জবানে বিশ্বের মানুষের কাছে আমি ঘোষণা দিয়ে গেলাম যে আল্লাহকে ভয় করবে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মানবে, আল্লাহর সামনে মাথা নত করে থাকবে, আল্লাহর বাধ্যগত হয়ে থাকবে, পৃথিবীর যে কোনো প্রান্তে সে থাকবে আল্লাহ নিজে তাকে রক্ষা করবেন, আল্লাহ পাক নিজে তাকে হেফাজত করবেন। শুনতেছেন ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে গেছিলেন, ওখানে ক্লান্ত শান্ত অবস্থাতে একটা গাছ তলায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন, এইভাবে যে তার সঙ্গে যে তলোয়ার ছিল তলোয়ারটা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখছেন। শুনতেছেন ভাইয়েরা, বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমায় পড়ছেন এমন সময় হঠাৎ এক দুশমন এক কাফের সেখানে উপস্থিত, এই সুযোগটা দূর থেকে পালায় আসে দেখতেছিল, এই সুযোগ যায় রে, হাত ছাড়া করা যায় না, সে ছুটছে আর সে তলোয়ারটা নামায় নিয়ে খাপ থেকে বাইর করে এরকম উঁচু করে ধরে এক জোরে আওয়াজ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যাচ্ছেন। তো সেই কাফির তখন বলতেছিল মাইয়াস মুকামিননি, হ্যাঁ তোমার আমার হাত থেকে এখন বলো তোমাকে কে রক্ষা করবে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করবেন। বাস তলোয়ার থর থর করে কাঁপতে কাঁপতে ওর হাত থেকে পড়ে গেছে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম চড়ছে তলোয়ারটা হাতে তুললেন এবং নিয়েই বললেন এখন বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। সে কাঁপতেছে আর বলতেছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুনতেছেন ভাইরা, মুমিন একে বলে দুনিয়ার কোন তাকত কোন শক্তি কোন কিছুকে সে পরোয়া করে না। এই যে ফাতেমা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন, কি ইমান তার, কোন শক্তি নাই কোন ক্ষমতা নাই সমগ্র আরব দুনিয়া যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে ইমানওয়ালাদের বিরুদ্ধে, কিন্তু সেখানে এত অসহায় একটা নারী আর অগ্নিবতীতে মায়ের খায় একদম ওখানে পরিশ্রান্ত হইয়া পড়ে আছেন। কিন্তু সে ফাতেমা তিনি বললেন যে ইন্নাকা নাজিস, হে আমার ভাই তুমি আপাদ মস্তক সম্পূর্ণ না পার, ওয়ালা ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন কোন অপবিত্র মানুষ স্পর্শ করতে পারে না। শুনতেছেন ভাইরা, আজীব সাহ এসা মুআমালা। আজকে আমাদের কিছু ইসলামী বুদ্ধিজীবী বন্ধুরা নাকি বলেন যে কোরআন শরীফ বিনা উজুতেও শোয়া যায়, বিনা উজুতে ধরা যায়, বিনা উজুতে পড়া যায়। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন যে তিনি যে ইসলাম গ্রহণ করছিলেন সেই ইসলামের শুরু ভাগ থেকেই তাদের ইসলামের এই জ্ঞানটুকু ছিল, এই এলেমটুকু ছিল, এই বিধানটুকু জানা ছিল, এই পবিত্র কোরআন পুরনোটা তো দূরের কথা, এর একটা পৃষ্ঠা পর্যন্ত বিনা উজুতে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। শুনতেছেন ভাইরা, এজন্য আমার প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা ব্যক্তিগত ভাবে ইসলামী পণ্ডিত এবং আপনারা ইসলামের জন্য মহব্বত করেন, ভালোবাসেন, গবেষণা করেন, আপনাদের এই পিপাসা, আপনাদের এই নেশা, আপনাদের এই চেষ্টা সবটাই প্রশংসনীয়, কিন্তু ভুল পথে কেন পরিচালিত হচ্ছেন আপনারা? হ্যাঁ, যে কোনো ডাক্তার বিজ্ঞ ডাক্তারের অধীনতা ছাড়া ভালো ডাক্তার হওয়া যায় না, কোন একজন ভালো ব্যারিস্টারের অধীনতা ছাড়া ভালো ব্যারিস্টার হওয়া যায় না, MBBS এর ফুল কোর্স করার পরও বড় পুরানো অভিজ্ঞ ডাক্তারদের অধীনে ইন্টার্নি করা ছাড়া কোন ডাক্তারের গ্রহণযোগ্যতা হয় না। কিন্তু ইসলামকে এমন সস্তা মনে করা, আমি পড়লাম বুখারী শরীফ বাংলা, আমি পড়লাম তাফসীর বাংলা, আমি পড়লাম মুসলিম শরীফ আলমগীরি ফতোয়া শামিয়া বাংলা, আর আমি নিজে ইসলামের গবেষক পণ্ডিত হয়ে গেলাম, আর আমি ভাবলাম আমি ইসলাম নিজে ডাইরেক্ট বুঝি, এটা আপনারা 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 কিভাবে বুঝতে পারতেছি? এটা ভুল কথা। মুসলিম শরীফের শুরুতে ভূমিকাতে আছে আল ইসনাদু মিনাদ্দিন। শুনতেছেন ভাইরা, আল ইসনাদু মিনাদ্দিন, মানুষের দিন তখন গ্রহণযোগ্য যখন কোন উস্তাদ থেকে সে এটা অর্জন করছে, সে উস্তাদটা নির্ভরযোগ্য হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তিনি পাকা মজবুত আলেম হতে হবে, আর এক উস্তাদ থেকে তাকে শিখতে হবে। এইভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম উস্তাদ, তার ছাত্র সাহাবা, তার ছাত্র তাবিন, তার ছাত্র তার ছাত্র তার ছাত্র, এই যে একটা সূত্র পরম্পরা ধারা, এটার নাম হচ্ছে সনদ। শুনতেছেন ভাইরা, এই সনদের মাধ্যমে প্রাপ্ত ইসলামের যে জ্ঞান সেটাই একমাত্র প্রকৃত হেদায়েতের ধারা। আর যারা এই সনদকে বিসর্জন দিয়া বাদ দিয়া নিজেরা সরাসরি জ্ঞান অর্জন করেন, সেই জ্ঞান যদি এমনটা হয় যে প্রকৃত আলেম ওলামা যারা তাদের জ্ঞান সেটাকে সমর্থন করে, তাহলে সেটা অগ্রহণযোগ্য নয়, সেটাও ঠিক আছে। কিন্তু এই কারণে না যে তার গবেষণাব্দ জ্ঞান সেটা তাই সেটা বড় দামি না, বরং যারা প্রকৃত নায়েবে রাসূল আলেমে দিন তাদের এলম এবং জ্ঞান দ্বারা সমর্থিত হওয়ার কারণেই কেবল সেটা গ্রহণযোগ্য। আর যদি সেই ওলামায় দিনের এলমের আলোকে সেটা গ্রহণযোগ্য না পায়, আদৌ সেটা হেদায়েতের পথ নয়। আল্লাহ আমাদের বুঝ দান করেন। ইবাইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহু আকবার, কি হযরতে ফাতিমার কি ঈমান, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, এক আল্লাহর উপর তাদের নজর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সে পাহাড়ি পথে বিচ্ছিন্ন একলা হয়ে গেছেন নিজের সাথীদের থেকে, সাথীরা কোথায় চলে গেছেন, পাহাড়ি পথে তিনি হারিয়ে গেছেন, একলা তিনি হাঁটতেছেন, ভয় কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। কেন? মুমিন বিশ্বাস করে দুনিয়ার যেখানেই থাকি আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ আমাকে দেখবেন। এমন সময় হঠাৎ একটা সিংহ সম্মুখ দিক থেকে আগে আসছে হামলা করার জন্য। এই সাহাবি ডাক দিয়ে বলেন, হে সিংহ শোন, আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি তার সাহাবি। ওখানে এই সিংহ স্থির হয়ে গেছে, থেমে গেছে। শুনতেছেন ভাইরা, সামনে একটু আগে বাড়তে পারে নাই, এতটা ইমানওয়ালা যে হয় তার ইমান এত মজবুত হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক এত তার গভীর হয়, এত নিবিড় হয়। মরণ আসাফ থানবী রহমতুল্লাহ আলাই সেই ব্রিটিশ আমলে যখন আমাদের আকাবের বুজুর্গান দিন ওলামায় দিন ভারত থেকে ইংরেজদেরকে খেদানোর জন্য আন্দোলন করতেছিলেন, ওই জমানায় কোন ইসলামের দুশ্মন হযরত মাওলানা থানবী রহমুল্লাহকে হত্যা করার জন্য একদল লোক পাঠিয়েছিল। ভোর রাত্রে তাহাজ্জুদের সময় হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী উঠলেন, উযু করলেন, হাতে হারিকেনটা নিলেন, তাহাজ্জুদের নামাজ পড়তে যাবেন এই নিকটবর্তী খানকার মসজিদে। শুনতেছেন ভাইরা, ঠিক এই মুহূর্তে তার অন্তরে আল্লাহ পাক ঢাললেন, এলহাম করলেন, আশরাফ আলী তুমি তো যাইতেছ কিন্তু একদল দুশ্মন অপেক্ষা আছে এখানে, উত পেতে আছে তোমাকে হত্যা করার জন্য, তলোয়ার নিয়ে অপেক্ষা করতেছে। হযরত হাকিমুল উম্মত থানবী সেখানে বসলেন, থামলেন এবং আল্লাহর দিকে মোতাবাজ্জি হলেন এবং বললেন যে হে আল্লাহ, তো আমি এখন কি করব, আউলিয়ারা নবী না কিন্তু নবীর সত্যের গোলাম হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে মদদ করতেই থাকেন। যেই বন্দা পিওর আমার হবে পৃথিবীর সর্বক্ষেত্রে, আমি আল্লাহ যে কোনো সংকট থেকে তাকে উদ্ধার করব, সর্ব বিপদের সময় আমি তাকে সাহায্য করতেই থাকবো। শুনতেছেন ভাইরা, আল্লাহ আমাদেরকে খাঁটি মুমেন রূপে কবুল করেন, সচ্চা মুমেন রূপে কবুল করেন। সারা দুনিয়া থেকে নজর হটায় প্রিয় বন্ধুরা, এক আল্লাহর উপর নজরকে স্থির করি। দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, আর মেরে তন মে বজায় আব গিল, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল, গায়র সে বিলকুল হি উঠ যায় নজর, তু হি তু আয় নজর দেখু জিদার। এই বিশ্বের যেদিকে তাকাই আমি তো শুধু আল্লাহই আল্লাহকে দেখব, আল্লাহর উপর নজর থাকবে। এই বিশ্বের তিলে তিলে লতায় পাতায় সব কিছুতে ফলে ফুলে দরিয়া সাগরে ঢেউ তরঙ্গে কেবল আল্লাহ পাকের নূর তাজাল্লি কুদরতি ঢেউ খেলতে থাকে। গুলিস্তানে যা করকে হর গুল কো দেখা, তেরি হি সি রঙ তেরি হি সি বু হে। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, এক আল্লাহ ওয়ালা যে আল্লাহ আল্লাহ করে জিন্দগি কাটায় দেয় আর আল্লাহ পাকের নামের মধ্যে এত তাকত। শুনতেছেন আমার ভাইরা, আল্লাহ পাকের নামে এত তাকত, এত শক্তি। আপনারা শুনছেন না, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি নামক এক বুজুর্গ মানুষ, অনেক বুজুর্গ মানুষও এই না জানার কারণে মনে করে বড় বুজুর্গ ওলি আল্লাহ মানুষ। আরে বুজুর্গ ওলি আল্লাহ, হ্যাঁ, ওই যে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির 40 জন ফুকাহাদের যে বোর্ড ছিল, সেই বোর্ডের একজন শক্তিশালী মেম্বার ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি। এজন্য হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, বড় মাপের ফকীহ ছিলেন, বড় মাপের আরেফে কামিল ছিলেন। এই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি একবার কোথাও যাইতেছিলেন, তো এক মুসলমান বেচারা সাকো পার হইতেছে, সাকো সাকো পার হওয়ার সময় হঠাৎ করে ওই পা ফসকে গিয়া যখন নিচে পড়ে যেতেছে, ইব্রাহিম আদম রহমতুল্লাহ জোরে আল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। বস লোকটা ওই যে পড়ছিল যে নিচে আর পড়তে পারেনি, হাওয়ার মধ্যে ভাবে ঝুলতেছিল, হাওয়ার ভিতরে ঝুলতেছিল। তার এক চিৎকার আল্লাহ বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওখানে তাকে হেফাজত করছেন। পড়ে যে হাত পা ভাঙিয়ে যাবে, কোনো ব্যথা পাবে, কোনো কিছুই করতে পারে নাই। আল্লাহ পাকের বলিদেরকে আল্লাহ পাক কারামত দান করেন, আল্লাহ পাকের নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেন, আর ওলিদেরকে কারামত দান করেন। এই নবীদের গোলামির বরকতে আল্লাহ পাক তাদেরকে অলৌকিক ক্ষমতা এবং শক্তি তাদের মধ্যেও আল্লাহ প্রকাশ করেন। এটা একটা বিষয় আপনারা মনে রাখবেন, কোনো
অলি আল্লাহ অলৌকিক ঘটনা দেখানোর কোন ক্ষমতা রাখেন না, এই ক্ষমতা সিরফ আল্লাহর। কোন নবী অলৌকিক ঘটনা প্রকাশ করার কোন ক্ষমতা রাখেন না, এই ক্ষমতা সিরফ আল্লাহর। মূসা আলাইহিস সালামের লাঠির মধ্যে সাপ হয়ে অন্য সব সাপদেরকে হজম করার ক্ষমতা আদৌ ছিল না, এই ক্ষমতা রব্বুল আলামিন নিজে দান করছেন। শুনতেছেন ভাইরা? এজন্য যে সকল মানুষ মনে করে ওলিয়া আউলিয়ারা অলৌকিক ঘটনা দেখাইতে সক্ষম, এটা ইসলামের এলমের আলোকে সম্পূর্ণ ভুল ধারণা। নবীর মুজিজা যেটা অলৌকিক ঘটনা, এটা কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে কন্ট্রোল করেন সিরফ রব্বুল আলামিন। ঠিক নবীর সচ্চা গোলাম আউলিয়াদের হাতে অলৌকিক ঘটনা এটা ঘটান, প্রকাশ করেন, কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন সরাসরি রব্বুল আলামিন। অতএব বৈশাখ বন্ধুরা যারা মনে করেন যে হ্যাঁ ওলি আল্লাহ এরকম ঘটনা ঘটাইছেন কেমনে, তাহলে আপনারা এইসব বলেন আপনারা মুশরিক, আপনারা যারা বিশ্বাস করেন তারা মুশরিক। আমার প্রিয় বন্ধু, ইসলামের সঠিক জ্ঞানের অভাবে আপনারা অনেক এরকম বিভ্রান্তের শিকার হচ্ছেন। হ্যাঁ, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাব ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ এবং ইমামুল জারহ ওয়া তাদিল, হ্যাঁ না, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এক ঘটনা আছে। আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিখ্যাত এক সাহাবী, অনেক সাহাবী কেরামত সাহাবী, তিনি এক সফরে সঙ্গী সাথীদেরকে নিয়ে গেছিলেন, সেখানে সাহাবায়ে কেরাম তাবেইন সঙ্গে আসেন, তো পানি নাই, মরুভূমি, তো হঠাৎ কোথাও পানি নেই, পানির কষ্টে এ সঙ্গী উটগুলো সব পরেশান, এর উট যদি চলতে না পারে তো তাদের রাস্তা অতিক্রম করা অসম্ভব, ওদিকে পানি নাই, পিপাসা ছটফট করতেছেন, পানি নাই, যাদের উজু করা দরকার উজুর ব্যবস্থা নাই, গোসলের প্রয়োজনে গোসলেরও ইন্তজাম নাই, কি সবচেয়ে মুশকিল হচ্ছে, উজুর বদলে তেমন করবেন, গোসলের বদলে তেমন করবেন, কিন্তু পিপাসা নিবেন কি মাটি খায়া, কি কথা বুঝেন নাই, পিপাসা নিবাবেন নিজের বৈধ পালন করবেন মাটি খায়া। আর যে এই মরুভূমির সুবিশাল রাস্তা এটাকে অতিক্রম করা, পায়ে হাইটা একটু পরে টিলা, একটু পরে পাহাড়, একটু পরে নিচু, একটু পরে উঁচু, যান শেষ হয়েছে এক মাইল রাস্তা অতিক্রম করতে, এত কঠিন সে দেশের রাস্তা। এখন তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে, সহজ হয়ে গেছে, সেই পুরানো যুগে সেই জমানাতে চিন্তাই করা যায় না যে আল্লাহ তারা কিভাবে পথ চলতেন। হযরত আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ছিলেন এই পুরা জামাতের মধ্যে প্রধান মুরব্বী, তার নিকটে যখন জানানো হলো হযরত পানি তো নাই আমরা কি করব, তিনি বলেন আচ্ছা মুয়াজ্জিন কোথায় আজান দিতে বলো। শুনতেছেন ভাইরা? পানি নাই কিন্তু তেমন তো করা যাবে, তেমন করে চলো নামাজ পড়ি। আজান দেওয়া হলো, আজানের পরে আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমাম হলেন, আল্লাহু আকবার, বাস ফজরের নামাজ, নামাজ হয়ে গেল, জামাত শেষ, সালাম ফিরাইলেন, তারপরে হাত তুললেন মহান রব্বুল আলামিনের দিকে, আর তো কান্না আর তো দোয়া। আমার প্রিয় বন্ধুরা, কোন মুমেন বান্দা যখন আসমানের দিকে হাত তোলে, তো পাকিস্তানের এক বুজুর্গ ডাক্তার আব্দুল ইসাহ রহমতুল্লাহ থানবরী খলিফা, তিনি বলেন মুমেন বান্দা যখন আল্লাহ পাকের সামনে হাত তোলে, সাত আসমান জমিন তার দুই হাতের নিচে থাকে, তার হাতের সামনে শুধু আল্লাহই আল্লাহ থাকেন। আর সে হাত যদি কোন জুনায়েদ বাগদাদির হয়, সে হাত যদি খাজা মঈনুদ্দিন চিশতির হয়, সে হাত যদি বড়পীর জিলানির হয়, হ্যাঁ, সে হাত যদি কোন সাহাবির হয়, আল্লাহ আকবার, কি মামলা তখন হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। হযরত আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তি যে বাহরাইনের কাফেরদের সঙ্গে, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে গিয়া হযরত আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন দরিয়ার এখানে কোন জাহাজ নাই, কিস্তি নাই, আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহী সৈন্যদেরকে নির্দেশ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, আর দৌড়াও দরিয়ার উপর দিয়ে ছুটতে থাকো। আর তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা দিয়েছিলেন ফেরাউনের বিরুদ্ধে দরিয়ার উপরে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আপনি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমাদের নবীর উসিলাতে আপনি আমাদেরকে দরিয়ার উপর রাস্তা দেন, এবং বললেন বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট দরিয়ার উপর দিয়া। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দালালুন নবুয়া কিতাব ইমাম আবু নুয়াইম আসমার রহমতুল্লাহ আলাইহি বলেন, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় থাকলাম, দেখলাম যে এই সৈন্যরা ঘোড়া নিয়ে যখন দরিয়ার উপর দৌড়াইতেছিলেন, তাদের খুর পর্যন্ত, এই অশ্বের ঘোড়াগুলোর খুর পর্যন্ত পানিতে ভিজে নেই, পানি স্পর্শ করতে পারে নাই। সেই সাহাবি আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তিনি ওখানে দোয়া করলেন যে হে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেন, এই আমাদের সাথীরা পানির কষ্ট পাচ্ছে, পিপাসায় কাতরাইতেছে, এই উটগুলো কিভাবে পানি খাবে এবং এদের এই উটের পিঠে সওয়ার হয়ে আমরা বিশাল বড় বড় রাস্তা কিভাবে অতিক্রম করবো। তিনি দীর্ঘ সময় কান্নাকাটি দোয়া আসমানের দিকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকট যখন চাইবা, হ্যাঁ, তো একদম এই নাছোড় হয়ে ধরবা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহীনা ফিদ দোয়া, বান্দা যখন আল্লাহর নিকট নাছোড় হয়ে ধরে আল্লাহ আপনি দেন আল্লাহ দিবেন আল্লাহ দিতেই হবে, হে আল্লাহ আপনি দেন, মানে শক্ত কঠোর ভাবে ধরে রব্বুল আলামিনকে, আল্লাহ পাক ভীষণ খুশি হন যে পাগল এটা আমাকে খুব ধরছে, ও জানে যে আমি রব ছাড়া আর কেউ নাই রব, আর কেউ দিবেও না, এই জন্য আমার দুয়ার ও ছাড়বেও না। শুনতেছেন ভাইরা, আহা ইসলাম কি শিখলাম ভাইরা আমার। হাকিমুল মত মাওলানা থানভী রহমতুল্লাহ এই ঘটনা লিখছেন, এক বুজুর্গ ছিলেন 70 বছর পর্যন্ত তিনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিলেন, 70 বছর প্রতিদিন নামাজ পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, আল্লাহ আল্লাহ করেন, সারা দুনিয়া থেকে পৃথক আল্লাহর জন্য পাগল পাড়া জীবন কাটান, রাত হলে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে উঠেন, 70 বছর এইভাবে কাটছে। এক যুবক ওনার খেদমত করে কয়েকদিন থেকে, আল্লাহর ওলিদের সৌবতে যারা উঠা বসা করে আসে আউলিয়াদের অন্তরে নূরের বরকতে এই সঙ্গী সাথীদের অন্তর আলোকিত হয়ে যায়। ওই যুবক একদিন ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য উজুর পানি সংগ্রহ করে দেওয়ার পরে তখন বলতেছে, হযরত জি আমি কি শুনলাম আসমান থেকে আওয়াজ আসে যে আপনাকে বলা হচ্ছে যে তোর নামাজ তোর রোজা তোর আমল তোর তাহাজ্জুদ কোন কিছু আমার দরবারে কবুল না, সব ফেরত। তো ওই বুজুর্গ বলি আল্লাহ তখন বললেন যে বেটা তুমি আজকে শোনো আর আমি 70 বছর যাবতই ভোর রাত্রে একই কথা শুনি, আমি আমি তাকে তালাশ করতে উঠি যে আমার রবকে আমি চাই, ইয়া বাবুর আয়ানায়ক জুস্তে জুয়ে মি গুনাম হাসিল আয়াত জ্ঞান আয়াত আর জুয়ে মি গুনাম, হ্যাঁ পাই না পাই, তিনি রাজি হোক বা না হোক আমি তো তাকে খুঁজবই, আমি তাকে তালাশ করবই, তু হো কিসি বি হাল মে মাওলা সে লাউ লাগায় দা কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গিড়ায় দা খোলে ও ইয়া না খোলে দর উস পে হো কিউ তেরি নজর তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায় যা। হে মুসলমান যত নিচে নেমে থাকো যত ধ্বংস বরবাদ তুমি হয়ে থাকো কোনো ভয় করো না, ছুটো আল্লাহ রহমত নিয়া মাগফিরাত নিয়ে ক্ষমা নিয়া তোমাকে আমাকে ডাকতেছেন, আসো মাফ চাও এখন তোমাকে মাফ করে দিব। শুনতেছেন ভাইরা, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত আসার আগে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বান্দাদের দিকে হাত বাড়ায়া দেন, নিজের রহমতের হাত প্রসারিত করেন এবং বলতে থাকেন দিনভর যারা গুনাহ করছিল আসো এখন মাফ চাও আমি এখন তোমাদেরকে মাফ করে দিব। রাত শেষ হওয়ার আগে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু রহমতের হাত প্রসারিত করে বলেন যারা রাত ভোর আমাকে নারাজ করছিল আমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছিল, হে আমার বান্দারা এখনই পাক হোক আমার কাছে ক্ষমা চাও এখনই আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবং প্রতিদিন ভোর রাত্রে রব্বুল আলামিন ডাকতে থাকেন, হ্যাঁ না, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকুন ফাআরজুকহু, আলা মুবতালান ফাওয়াফিহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ভোর রাতে মহান রব্বুল আলামিন ডাকতে থাকেন, আসিস কেউ ক্ষমা চাইবি আমি এখন মাফ করে দিব, আসো কেউ আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করব, আসো কেউ যে কোনো বিপদে আক্রান্ত বলো আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। আবার আল্লাহ পাক এইভাবে ডাকতেই থাকেন ডাকতেই থাকেন, এমনকি ফজর নামাজের ওয়াক্ত হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক স্পেশাল ভাবে ডাকতে থাকেন, সেই তো রব্বুল আলামিন। কি বলা, কোন দিকে যাওয়া ভাই, কত ঠিকানা বাদ দিয়েছে, উমর রাজিয়াল্লাহর ঘটনা রয়েছে, ওইদিকে গাড়ে হেরার ঘটনা রয়েছে, চলো আস্তে আস্তে যাই দেখি, ঘর আমাদের সংসার আমাদের বাড়ি আমাদের আমাদের টেনশনের তো কিছু নেই, কারো কাছে জবাব দিই তো করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতি বেসুমার রহমত নাজিল করে, বেসুমার নূর নাজিল করে, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করে। যাই হোক, আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেই আছেন, কিন্তু আশ্চর্য, ও উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিদ্দুয়া, আহা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন তুমি আল্লাহর কাছে চাইবা বিশ্বাসের সঙ্গে চাইবা, এই কিনের সঙ্গে চাইবা নিশ্চয়ই আল্লাহ দিবেন, শুনতেছেন ভাইরা? এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াযযাব আলাইহি, যে বান্দা আল্লাহর নিকট চায় না আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যান, গুসা করেন, কি রে আমি তো খোদা লাগি না, মাহবুদ লাগি না, তোর কিছু লাগি না, তুই আমার কাছে কেন চাইলি না? কি আজীব আল্লাহ পাকের রহমত, কি আজীব আল্লাহ পাকের শান, রহমতে হক বাহান আমি জয়াত, বাহান আমি জয়াত, ইয়া আল্লাহ কি আজীব শান। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখছেন যে আল্লাহ পাক যে বলছেন যে পবিত্র কোরআনের ভিতরে, হে বান্দারা উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমার কাছে চাও, অঙ্গীকার করলাম আমি তোমাদের ডাকে সাড়া দিব। হ্যাঁ, এই আয়াত পাকের ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন, মুসলমান তোমরা ঘুমে, আরে জানো না কাফেরও যদি আল্লাহর নিকট চায় তা আল্লাহ পাক সে কাফেরদেরকেও দান করতে থাকেন, অন্তত এই দুনিয়ার জীবনে, আখেরাতে যদি দিবেন না দুনিয়ার জীবনে কাফেরদেরকে পর্যন্ত আল্লাহ পাক দান করেন। আর তুমি মুমিন হয়ে আল্লাহ পাকের কাছে চাও না, আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, যখনই নামাজ পড়ি, যখনই জিকির করি, যখনই তিলাওয়াত করি, তো কায় মনোবাক্যে আল্লাহর দিকে মোতাবজ্জি হইয়া আল্লাহর নিকট চাইতে থাকি, আমাদের চাওয়া কোন ক্রমেই বিঠা যাবে না। হাদিস শরীফের আলোকে হয় আল্লাহ পাক যেটা চাইলাম সেটা দিবেন, যদি অথবা এই আমি চাইলাম কিছু কিন্তু সেটা না দিল আল্লাহ পাক, কোন একটা বিপদ আমার দিকে আসতেছিল, আমার এই চাওয়াটাকে উসিলা বানায় ওই বিপদটাকে আল্লাহ পাক হটায় দিবেন, অথবা আল্লাহ পাক দুনিয়াতে দিবেন না কিন্তু আখেরাতে দিয়ে দিবেন, অথবা দুনিয়াতে চাইলাম একটা কিন্তু এর বিকল্প অন্য আরেকটা আরেক জায়গা থেকে দিয়ে দিবেন, দুনিয়াতে না দিলে এই দুনিয়াতে যেটা চাইলাম তার চেয়ে অনেক বড় দৌলত নেয়ামত আল্লাহ আখেরাতে দান করে দিবেন। প্রত্যেক মুমিনের দোয়া আল্লাহ পাক এভাবে কবুল করে নেন, দোয়ার শর্তগুলো যদি তার ভঙ্গ না করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার খুব তৌফিক দান করেন। হ্যাঁ, আলা ইবনে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ দোয়া করতে করতে হঠাৎ একটু তাকায় দেখেন, ওখানে ভিড় দেখা যায় মানুষের, তাকায় দেখেন যে কি পানি পাওয়া গেছে হয়তোবা, মানে এত দোয়া করলাম যে আল্লাহ পানি দেন, হয়তো পানি আইসে গেছে। পরে খবর নিলেন যে দোয়া চলতেছে এখনো, কি বলছেন না হজরত এখনো কোনো খবর হয়নি, আবার সে দোয়া দোয়া করতে গপ্তে পয়গম্বর কে গর কো বি দরে আকিবত বিনি আজাদর হামসায়ে। হ্যাঁ, দেব মন করাল বাবা লা বুদ্দা ইয়াসিল দেবক্রাইল বাবা মুলিহান মুদমিনা, আল্লাহর নিকট চাইতে থাকো মিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মঞ্জুর না করেন, ওলাকাল উতবা হাত্তা তারদা, এমন খুশামত করবো এমন খুশামত করবো। এক বুজুর্গ ভারতের তিনি বলছিলেন, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর বেবাহা দিয়ে হ্যাঁ, মহান আল্লাহ তো এত বড় দয়াবান যে তার কাছে কেউ যদি একটা ফোঁটা চায় আল্লাহ পাক এক সাগর তাকে দান করেন, সাগর ভরা বনি মুক্তাও তাকে দান করেন। হযরত আলা ইবনে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ এইভাবে আরো দোয়া করতে থাকলেন, হঠাৎ একজনের খবর নিয়ে আসছে, হযরত জি এইখানে একদম পানির একটা বড় পুকুর হয়ে গেছে, গাদির শুনতেছেন ভাইরা, এক পানির পুকুর হয়ে গেছে। পরে সেখানে গিয়া দেখতে পারেন পানি আর পানি মাশাআল্লাহ উথলে উঠতেছে সেই পুকুরের তলদেশ থেকে, সকলে সেখান থেকে পানি পান করলেন, পিপাসা মিটালেন, উজু করলেন, যারা গোসল করার গোসল করলেন, নিজের জানোয়ারগুলোকে পানি পান করালেন, পরিতৃপ্ত হয়ে গেলেন। এই হলো মুসলমানদের দোয়ার আসর, দোয়ার বরকত। মুসলমান যদি মুসলমান হয় এই জমিনে মুসলমানের প্রতি আল্লাহ পাকে এই পৃথিবীতে এই পরিমাণ রহমত বর্ষণ হয়ে যায়। হ্যাঁ, لو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। যাই হোক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুকে হযরত ফাতেমা বললেন, ইন্নাকা নাজিস ওয়া ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন কি স্পর্শ করতে পারে না কোন নাপাক ব্যক্তি, নাপাক অবস্থায়। তো পরে হযরত ফাতেমা বললেন, ফাকুম ফাতাওয়াজ্জা ওয়াগতাসিল, এই আবু নুয়াইমের রিওয়ায়াত মোতাবেক এটা, আরেক রিওয়ায়াতে যে কুম ফাতাওয়াজ্জা, যাও তুমি উজু করে আসো। এতে বোঝা যায় যে মুসলমানরা যে উজু করত, মুসলমানদের উজু করার বিষয়টা অনেক কাফের মুশরিকদেরও তখন জানা হয়ে গেছিল যে এইভাবে উজু করা হয়। কিন্তু আরেক বর্ণনায় হযরত উমরকে তিনি বললেন, যাও তুমি উজু করো গোসল করো। হযরত উমর বলেন, ফাকুমতু ফাতাওয়াজ্জাতু ওয়াগতাসালতু, আমি গেলাম, আমি উজু করলাম, এমনকি আমি গোসলও করলাম। ইসলাম কবুলের পূর্বে আসলে গোসল করা সুন্নত, কিন্তু হযরত উমর ইসলাম তো কবুল করবেন কি করবেন না সেটা পরের কথা, কিন্তু আল্লাহ পাকের কুদরত এমন হযরত উমরের তৌফিক হয়ে গেছে গোসলও করার। শুনতেছেন ভাইরা? বস উযু করলেন, গোসল করলেন, তারপর হযরত উমর আসলেন, বললেন যে এখন দাও। হযরত উমর বলেন যে আমি হাতে নিলাম, হ্যাঁ আমি হাতে নিলাম সে সূরা তোহার এই প্রথম কয়েকটা আয়াত, প্রথমেই লেখা দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ শুরু করলাম আল্লাহর নামে যিনি সীমাহীন রহমতওয়ালা, যার দয়ার কোন কুল কিনার নেই। হযরত উমর বলেন আমি দেখেই তখন বললাম যে জাহিরুহু তাইয়িবুন, আর এর বাইরটা দেখলেই তো দিল বাগবাগ হয়ে গেছে, খুশিতে অন্তর ভরপুর হয়ে গেছে, কি দেখলাম, এত সুন্দর কথা, এত সুন্দর কালাম। এরপর হযরত উমর বলেন আর একটু যখন পড়লাম, এই কিছুক্ষণ পূর্বে যেই মুহাম্মদ ছিলেন সারা বিশ্বে আমার নিকট সবচেয়ে ঘৃণিত মানুষ, হঠাৎ আমি দেখি কি আমার অন্তরে তার মতো এরকম প্রিয় পৃথিবীতে আমার নজরে আর কেউ নেই। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দিল পরিবর্তন করে দিচ্ছেন, শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক মুকাল্লিবুল কুলুব, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু যাকে হেদায়েত দিতে চান, দোস্ত আয়াম জব ভালে আতে হ্যায় রাত মিলনে কি ও খুদ আপি বতলাতে হ্যায়, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান এইভাবে মুহূর্তের মধ্যে, হ্যাঁ যে নবীর দুশ্মনকে নবীর গোলাম খাদেম পাগল দেওয়ানা বানায় দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা মাত্র আয়াত পড়ার পরে তখন নিজের বোনকে বললেন, আমার বোন ফাতেমা আমাকে বলবে কি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আছেন কোথায়? হযরত ফাতেমা বলেন, হযরত উমর বলেন, ফাতেমা তখন আমাকে বললেন যে ভাই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কোনো দুর্ব্যবহার তো করবেন না, আপনার কোনো খারাপ মতলব তো নাই। হযরত উমর বললেন আমি বললাম আল্লাহর কসম আমি তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করব না, তার ব্যাপারে কোনো খারাপ চিন্তা খারাপ উদ্দেশ্য আমার নাই। তখন আমার বোন বললেন যে দারে আর কামে আছেন পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বললেন আমি ছুটলাম কিন্তু সেই খোলা তরবারি হাতে। হযরত উমর বলেন যে আমি কাছে গেলাম, গিয়া দেখলাম যে দরজা কপাট লাগানো, এই বর্ণনা হয়তো আমি এইভাবে পাইছি, দরজা কপাট লাগানো, দরজা আওয়াজ দিতেই হঠাৎ দরজা খুলি, ওই মাত্র কয়েকজন মুসলমান যারা সেখানে উপস্থিত তারা যখন দেখতে পাইলেন আমাকে, বলেন যে উমর ইবনুল খাত্তাব, উমর আসছে, উমর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভিতরে ছিলেন তিনি ছুটে আসছেন, কে উমর, উমর বলে তিনি ছুটে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দর মহলে ছিলেন আর একটা কামরার মধ্যে, তিনি যখন শুনলেন যে উমর ইবনুল খাত্তাব তিনি দ্রুত ছুটে আসছেন, রাসূলের পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বাইরে ছুটে আসছেন, আই সেই দরজা খুলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি আমার কাপড়গুলোকে আমার কোর্তার কলার ধরে শক্তভাবে আমাকে এক হেঁচড়া হেঁচকা টান দিয়ে এমন জোরে ধাক্কা ঝটকা দিলেন আমি একদম আমার পায়ের উপর উপুর হয়ে উপড়ে গেলাম। আর আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া উমর আলাস্তাবি মুনতাহিন, হে উমর তুমি থামবে না? হযরত উমর বলেন আমি তখন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি অন্তর থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিই আপনি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। শুনতেছেন ভাইরা? মুহূর্তের মধ্যে একদম চেঞ্জ হয়ে গেলেন, কি মামলা! এবং জিবরিল আমিন আসমান থেকে ছুটে আসলেন এবং বললেন ইস্তাবশার আহলুল ইসলামা ইসলামে উমর, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন যে উমর যে এইমাত্র ইসলাম কবুল করলেন এজন্য সমগ্র আসমানের ভিতরে সমস্ত ফেরেশতারা আজকে আনন্দ উদযাপন করতেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন কালেমা শরীফ পড়লাম, কালেমা শাহাদাত পড়লাম, সমস্ত সাহাবা যারা ওখানে উপস্থিত ছিলেন এত জোরে আল্লাহু আকবার বলছেন যে কাবা পর্যন্ত গুঞ্জরিত হয়েছে সেটা। এবং আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানি ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে রাসূল হে আল্লাহ আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আর এই কয়েকজন মুমিন দিলাম এ তারা যথেষ্ট আপনার জন্য। এই যে তর্জমা করলাম এই তর্জমা অনুযায়ী এই তর্জমা হচ্ছে মানিত্তাবা, এটার আক্ষ যদি কাফে খেতাবের উপরে হয় তখন। ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাই আরো কিছু তর্কি চারটা তর্কিব লিখছেন, কিন্তু আমরা যে তর্কিব যে তর্কিবের অর্থ বয়ান করি তিনি এই তর্কিবকে খাতা বয়ান করছেন, কিন্তু এটা ঠিক না, কারণ আমির সাহাবী রহমতুল্লাহ আলাই এই তাফসিরই করছেন হাসবুকাল্লাহু অমানিত হাসবুকাল্লাহু অমানিত হাসবুকা মানিত্তাবাকা মিনাল মুমিনিন, বোঝা গেল এই তাফসিরই করছেন হযরত আমির সাহাবী রহমতুল্লাহ আলাই যিনি 500 সাহাবার সাক্ষাৎ লাভ করছেন। শুনতেছেন ভাইরা? তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বললেন, হে রসুল আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট, এই যে মুমিনদেরকে আমি দিলাম, তার মানে উমরের দিকে লক্ষ্য যে উমর এবং এই কয়েকজন মুসলমান আপনার জন্য যথেষ্ট, এদের দ্বারাই ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক হাইয়ান ওয়া মাইতান, জিন্দা থাকি কিংবা জীবিত থাকি কিংবা মৃত্যুবরণ করি, আমরা কি সত্যের উপর নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিঃসন্দেহে তোমরা সত্যের উপরে। হযরত উমর বললেন, ফাফিমাল ইক্তিফা, তাহলে গোপন থাকবো কেন, আজকে বের হবো। হ্যাঁ, লাতাখরুজু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আপনি বের হবেন, আর কোনো পরোয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। হযরত উমর বলেন, আমরা বাইরে হলাম দুই সারিতে, দুই সারিতে, এক সারির সম্মুখে হযরত উমর, আরেক সারির সম্মুখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাবার দিকে ছুটছেন, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে তো খোলা তলোয়ার নিয়ে বলছেন, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবাগত্র করতে চাও আসো উমরের সম্মুখে, সন্তানকে এতিম করতে চাও আসো উমরের সম্মুখে। এই বলতে বলছে ছুটছেন কাবার দিকে। কাফেররা যারা অপেক্ষা করতেছিল যে কল্যাণ নিয়ে আসতেছে উমর, হঠাৎ দেখি কি হলো এটা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন কাফেরদের মুশরিকদের চেহারা এত মলিন বিমর্ষ আমি দেখছিলাম, যে জীবনে কখনো এতটা বিমর্ষ আর মলিন হইতে লাঞ্ছিত হইতে আমি কখনো তাদেরকে দেখিনি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, সত্য ইসলামের দুশমনরা যতই নাচুক না কেন, যতই আকাঙ্ক্ষা করুক না কেন, আল্লাহ পাক চান তো তার দিনকে এইভাবে আল্লাহ পাক বিজয়ী বানায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। অনেক দূর মানুষ আপনারা আচ্ছা চলেন তো, এখন তত দ্রুততর সংক্ষিপ্ত করে শেষ করা যায়, যাই হোক তো। হ্যাঁ, জিবরীল আমিন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে সাক্ষাৎ করছিলেন দুইবারই একদম অরিজিনাল সুরতে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম একবার তো বেউস হয়ে গেছিলেন, তা আমি বলতেছিলাম যে একটা কথা, সেটা হচ্ছে যে ওই ওখানেও যে যখন ওহি তিন বছর মুলতবি ছিল, তারপরে যখন আসলো তখনও রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন, আমি হঠাৎ আসমানের দিকে তাকায় দেখলাম ওই ফেরেস্তা যাকে আমি গার হেরাতে দেখছিলাম প্রথমবারে, ওই তাকেই দেখা যায় একদম সারা পৃথিবী জুড়ে আছেন তিনি, একদম পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পুরোটাকে জুড়ে আছেন। কি কথা বুঝেন না ভাইয়েরা, কিন্তু এটা হচ্ছে এই ছোট দেখা, এর চেয়ে বড় আকারে দেখছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার। তো এই ছোট দেখায় যদি এরকম হয় যে এক দানা পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক দানা পশ্চিম প্রান্তে পূর্ণ পূর্ব আকাশকে জুড়ে আছে, পশ্চিম আকাশকে জুড়ে আছে, জিবরীল আমিন কত বিশাল আকারের আল্লাহ পাক তাকে বানাইছেন, শুনতেছেন ভাইরা? আল্লাহ, হ্যাঁ, যে কথা বলতে গিয়া এতগুলো কথার দিকে ভেদ গেছিল সেটা ছিল ওই আল খালকু ইয়াল্লাহ ওয়া হাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, ওই হাদিসটার ব্যাখ্যা প্রসঙ্গে ওদিকে জেহেন গেছিল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম এই ইকরা বিসমি রব্বিকি কয়েকটা আয়াত নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমিনের বিস্ময়কর সুরত দেখা ভয় পাইলেন। কি রে, মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ পাক বললেন যে মূসা লাঠিটা ফেলো তো, তো ফেললে পরে লাঠি হয়ে গেছে সব, মূসা আলাইহিস সালাম উঠে দৌড়, ফা ওয়াল্লা মুদ্রান ওয়ালাম ইউয়াক্কিব, কুরআন শরীফ আল্লাহ পাক বলেন মূসা পিছনের দিকে এত জোরে দৌড় দিছে, আরে মূসা একটু পিছনে তাকে দেখলো না যে লাঠির কি হলো। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বললেন যে মূসা ইন্নি লা ইখাফু লাদাইয়াল মুরসালুন, আরে আমার কাছে আমার নবীর এরকম ভয় পায় নাকি, আপনি দৌড় দিন, তুমি তো এমন জোরে দৌড় দিছো মনে না, যাইতেই আছো, থামো থামো, কি কথা বুঝেন নাই? তো মানুষে এই পৃথিবীতে স্বাভাবিকভাবে একটা অস্বাভাবিক জিনিস দেখলে হঠাৎ ভয় লাগে, তো জিবরীল আমিনকে প্রথমবার এইভাবে দেখার কারণে এরকম একটা ভয় তো লাগছিল, কিন্তু ওখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিকট ফিরে আসছিলেন, তখন বললেন যে খাদিজা এলাকাত খাশিতু আলা নাফসি, যেইভাবে জিবরীল আমিনকে আমি দেখলাম আর আমাকে বুকে ধরে যেই ঠাসা চাপ দিছিলেন, কোন এক রেওয়ায়েতে স্পষ্ট আছে যে জিবরীল আমিন যখন বুকে ধরে ভীষণ চাপ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তখন ভাবলাম ইন্নাহুল মাউত, একবার আমার মাইরিয়েই ফেলবে, আমার মৌতি হয়ে যাবে আজকে, এত প্রচন্ড শক্তিতে জিবরিল আমাকে চাপ দিয়েছিলেন। তো সেটা এসে বর্ণনা করছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো মনে করছিলাম আমার একদম শেষ, এমন কঠিন অবস্থা হয়েছে। ওই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা লা ইউহজিক আল্লাহু আবাদা, কশিনকালে এমনটা হইতে পারে না, জীবনের সর্বক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত আপনার সঙ্গে থাকবে, আল্লাহ পাকের মদত আপনার সঙ্গে থাকবে। তখন ওই ক্ষেত্রে রাসূলুল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে কথাগুলো, যে আপনি অসহায় মানুষদের সাহায্য করেন, আপনি যারা দুর্বল তাদেরকে তাহমিলুল কাল্লা, যে সকল মানুষ নিজের ঘর সামলাইতে পারে না, দুই পয়সা ইনকাম করতে পারে না, আপনি তাদের সাহায্য করেন, যারা ইনকাম করতে পারে না তাদের ইনকামের ব্যবস্থা করে দেন, গরিব মিসকিনদের প্রতি সাহায্যের হাত বাড়াইয়া দেন, এবং দিন রাত তো আপনি মেহমানদের মেহমানদারি করতেই থাকেন। শুনতেছেন ভাইয়েরা, ওলামায়ে দ্বীন মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে আল্লাহ পাক যাদেরকে বড় বানান উঁচু বানান তারা আল্লাহর মাখলুকের সঙ্গে সদাচার করেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারীতে লিখছেন যে মানুষ মানুষকে সাহায্য করে কয়েকভাবে, আপনজনকে সাহায্য করে, গরিবদেরকে সাহায্য করে, পরিচিতকে সাহায্য করে, অপরিচিতকে সাহায্য করে। এই এই হাদিসের মধ্যে, এই হাদিসের এই অংশে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করলেন যে আপনি পরিচিত অপরিচিত সকলের সাহায্য করেন, গরিবের সাহায্য করেন, ধনীর সাহায্য করেন, সকল মানুষ আপনার দ্বারা উপকৃত হয়। শুনতেছেন ভাইরা, আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা আইয়ালিহি। যাই হোক, আমি কি আশ্রয় পড়ছিলাম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন বলেন, আপনি বিশ্বের মানুষদেরকে বলেন, তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহর নৈকট্য চাও, আল্লাহর রহমত চাও, আমি রাসূলের তোমরা অনুসরণ করো। হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে, তার ইত্তেবার মধ্যে, তার আদর্শ ও ইত্তেবার মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর কসম, আমাদের দুজাহানের মঙ্গল, দুজাহানের সম্মান, দুজাহানের শান্তি। আমার প্রিয় মুর্শিদ পুত্র আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ তাআলা বলতেন, নকশে কদম নবী কে হ্যায় জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা এবং আদর্শ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। এই মাহফিলের যারা ব্যবস্থাপক এবং এতে সহযোগিতাকারী অংশগ্রহণকারী, আল্লাহ তাআলা সকলকে দুজাহানে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন, পুরস্কৃত করেন। ওয়াআখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আপনি এই ঘটনা ভুলেন নাই, মাশা আল্লাহ মাশা আল্লাহ। দেখেন বয়স কত, কিন্তু মেধা এত প্রখর, ফলে থানবী সাহেবের ঘটনা তো বড় রয়ে গেছে। তো ওই হজরত থানবী রহমুল্লাহ, তো ওই বলি আল্লাহ মানুষ, তিনি আল্লাহর দিকে মোতাবজ্জে হয়ে বললেন যে আল্লাহ তা আমি এখন করব কি। তো আল্লাহ পাক বললেন যে আশা করি তুমি যাও মসজিদে, আমি দেখতেছি কোনো পাহাড়দার লাগবে না। হ্যাঁ, ফের হল তাহলে হাতে হারিয়েছেন মাথে, দৃষ্টি একদম জমিনের উপরে, না ডান দিকে বা না বাম দিকে তাকাইছেন, কারোর কোনো দিকে দেখেন নাই, সোজা একলা যখন যেতেছিলেন। আর ওই হারিয়েছেনের আলোর মধ্যে হঠাৎ করে যখন দেখতে পাইছে ওই লোকের এই মানুষটার চেহারা, হ্যাঁ, মধ্যে হাতটা নেই কি পেশা নেই কা নূর কব ছুপা হয় তা হ্যায় পেশে দি সুর, আল্লাহর উলিদের চেহারার ভিতরে আল্লাহ পাকের নূর ঝলমল করতে থাকে। সিমা ফি বুজুহি মিন আসারি সুজুদ ইজা রুউ যিকরাল্লাহ। ওই কাফেররা যখন হযরত হাকিমুল উম্মত থানবীর চেহারার উপর নজর পড়ছে, যে দাঁড়াইছিল যে হামলা করার জন্য, হাত থেকে কাঁপতে কাঁপতে তলোয়ার জমিনে পড়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে সেখান থেকে তারা পালায় চলে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা ঈমান নসিব করেন, কাটি ঈমান জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের ঘরওয়ালা আমাদের সন্তান সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন। আমার দিয়ে এক কাম করেছেন তো, এখন আপনি দোয়া করে দেন,
মেহনত আপনি করছেন, আল্লাহ
মাশাআল্লাহ। আপনার এই স্মরণ শক্তি মাশাআল্লাহ, আল্লাহ আপনার খুব দিছে, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। চলো ভাই।
রাত বেশি হয়ে গেছে, শীতের রাত, মানুষ দূর দূর থেকে আসছে মনে হয় না? ওহো, আল্লাহ আপনাদেরকে দুজনে অনেক ইজ্জত দেন, অনেক রহমত, অনেক বরকত দেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم الشكر كما أفكر إذن الله شمس مسلمان كما أفكر إذن اللهم ادر بودي بشمار رحمت نازل قرد شمس مسلمان بودي بشمار رحمت نازل قرد আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামিল নসিব করেন, সমস্ত মুসলমানকে হেদায়েতে কামিল নসিব করেন, আর আল্লাহ সমস্ত মুশকিল আমাদের জন্য আসান করেন, সব পরিশানি থেকে নাজাত দান করেন, সব বালা মুসিবত থেকে নাজাত দান করেন, আমাদেরকে ইমানে কামিল নসিব করেন, আপনার মহব্বত মারিফত নসিব করেন, সুন্নতের মহব্বত নসিব করেন, সুন্নত মোতাবেক জিন্দিগি আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে মহব্বত করার ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন, মুসলমানদেরকে আপোষে ভাই ভাই হয়ে থাকার জন্য আপনি কবুল করেন, ওলামায়ে দ্বীনের মহব্বত, আউলিয়ায়ে উম্মতের মহব্বত সকল মুসলমানের অন্তরে আপনি নসিব করেন, ওলামায়ে দ্বীনের অধীনে জিন্দেগি কাটানোর জন্য আমাদেরকে তৌফিক দান করেন, হানাফি শাফি মালিকি হাম্বলি চারো মজহাব আল্লাহ সারা বিশ্বের ওলামায়ে দ্বীনের নজরে হোক, চার মজহাবের যেই মজহাবে যারা আছেন সকলকে নিজ নিজ মজহাবের ইখলাসের সাথে অনুসরণ করার তৌফিক দান করেন, যারা মজহাবের ব্যাপারে ভুল বুঝাবুঝির মধ্যে আছে ওই সকল ভাইদেরকে আল্লাহ আপনি সহি বুঝ দান করেন, আল্লাহ উম্মতের সকলকে আপনি হেদায়ত দান করেন, কাফের মুশরিকদেরকে দ্বীন ঈমান নসিব করেন, আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন, আমাদের দেশকে উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নসিব করেন, আমাদের দেশের ভিতরে আল্লাহ বেশুমার আল্লাহ অফুরন্ত গ্যাস ভান্ডার তেলের ভান্ডার আপনি নসিব ফরমায়া দেন, তমাম অশান্তি পরেশানি বিশৃঙ্খলা আপনি দূর করে দেন, শান্তি এবং আরাম আপনি নসিব ফরমায়া দেন, আল্লাহ দেশ এবং সমাজ যারা পরিচালনা করেন তাদের মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যারা রাষ্ট্রের পরিচালক সমাজের পরিচালক তাদের ভিতরে খুব দিনী জিন্দগি ইমানি জিন্দগি আপনি বাড়াই দেন, আল্লাহ মানুষের কল্যাণে মহব্বতের সাথে খেদমত করার তৌফিক দান করেন, সমস্ত মুসলিম বিশ্বের উপর রহমত নাজিল করেন, সমস্ত মুসলিম জাহানের তমাম পেরেশানি আপনি দূর করেন, আর ওর দুনিয়া তো এত পেরেশানি শরীরে কষ্ট, আল্লাহ মুসলমান জায়গায় জায়গায় এত লাঞ্ছিত অবদস্ত নির্যাতিত, নিজেরাই নিজেদের হাতে মায়ের খেতেছে এমন এক কঠিন অবস্থা, আল্লাহ আমাদেরকে আমাদের তমাম নালায়েকি মাফ করে দেন, না ফরমানি মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, আল্লাহ যে আজাব আমাদের উপরে মুসিবত দেখতেছে এর থেকে আমাদেরকে নাজাত দান করেন, সমস্ত মুসলমানদেরকে নাজাত দান করেন, মুসলমানদের মধ্যে আপোষে কারা কাটাকাটি মারামানি হানাহানি খুনাখুনি আল্লাহ আপনি বন্ধ করে দেন, আল্লাহ ওই রহমত নাজির করেন যে রহমতের দ্বারা আমাদের ইমানে কামের নসিব হয়ে যায়, আমরা সারা বিশ্বের মুসলমানরা ভাই ভাই হয়ে থাকতে পারি, আল্লাহ বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে আপনি দুশ্মনদের সকল চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ বিশ্বের যে কোনো প্রান্তে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত হয় আমরা জানি না, আপনি তো জানেন, আপনি আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন, ইসলামের হেফাজত করেন, আল্লাহ যত দিনই খেদমত হইতেছে আপনি কবুল করেন, দিনই খেদমত যারা করেন তাদেরকে কবুল করেন, আল্লাহ সকল দিনই মার্কাজ দিনই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, সকল মসজিদ মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজের উপরে বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার মদত করেন, আল্লাহ ইসলামকে আপনি শক্তিশালী করেন, আল্লাহ যে সকল মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকে দিন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন, আল্লাহ এই মাহফিল মজলিসে যারা ব্যবস্থা করছেন ওই সকল ভাইদের আল্লাহ আপনি দুজাহানে সম্মানিত করেন, পুরস্কৃত করেন, এত কষ্ট করে তারা এখানে ইন্তজার করছেন, অনেক ভাইরা অনেক কষ্ট স্বীকার করে এখানে দিনের কথা শুনতে আসছেন, এত দীর্ঘ সময় দিচ্ছেন, আল্লাহ সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, হর মুশকিল আসান করে দেন, দুজাহানের কামিয়াবি আপনি মঞ্জুর করেন, অসুস্থদেরকে আপনি সেবা দান করেন, আমাদের মধ্যে আমাদের ঘরে যারা অসুস্থ তাদেরকে সেবা দান করেন, আমার এই প্রাচীন কারীরা খুব অসুস্থ আল্লাহ ওকে মুকাম্মল সেবা পূর্ণ সেবা আফিয়তের সাথে হায়াত আপনি বরকত নসিব ফরমায়া দেন, আল্লাহ সমস্ত মুসলমানদের মধ্যে অসুস্থ যারা সকলকে সেবা দান করে সেহত আফিয়ত দান করেন, তারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকল মুসলমানের মুখে আপনি হাসি ফুটায় দেন, সকলকে সুখী বানায় দেন, সম্মানিত করে দেন, সকলের দুঃখ কষ্ট আপনি দূর ফরমায় দেন, আল্লাহ মেহরবান মালিক, সকলের নেক উদ্দেশ্য গুলো আপনি পুরা ফরমায় দেন, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন, রব্বানা রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ওই বুজুর্গ যিনি 70 বছর ইবাদত করছিলেন আল্লাহ বললেন যে কোন ইবাদত কবুল না, পরে উনি বলছিলেন যে কবুল না করলে এই দুয়ারই পড়ে থাকবো, ফের আল্লাহ পাক বললেন যে তোমার এক কথায় আমি খুশি হইয়া সারা জীবনের সব ইবাদত আমি কবুল করলাম।